This track was downloaded from FusionBD.com.
Viacho presents Guasha.
ABC Radio FM 89.2 শুরু হয়ে গেছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, যেখানে ভয় ছাড়া মজা ইম্পসিবল। আর সাথে আছে শারমিন। এবারে প্রথমে রয়েছে একটি চমৎকার গল্প, যেটা পড়ে শোনাবে সেতু। গল্পটির নাম জানবার আগে এবং কে লিখেছেন সেটা জানবার আগে জানিয়ে দিচ্ছি, কম রিচার্জে এবার হবে বেশি শেয়ারিং। এয়ারটেলে বন্ধুদের সাথে চলবে টেন সেলফি আড্ডা সারাদিন সারাক্ষণ, কারণ 23 টাকা রিচার্জে পুরো 3 দিনের মেয়াদে 75 মিনিট টক টাইম এয়ারটেলে, 80টি SMS আর 23 MB ইন্টারনেট, এবং 46 টাকা রিচার্জে পুরো 7 দিনের মেয়াদে 150 মিনিট টক টাইম এয়ারটেলে, 160টি SMS আর 16 MB ইন্টারনেট। ব্যালেন্স জানতে হলে আপনাকে ডায়াল করতে হবে *778*2525# হ্যাশে। তাহলে চলুন শুরু করি আজকের প্রথম গল্প, হুমায়ুন আহমেদের লেখা প্রেসক্রিপশন, পড়ে শোনাচ্ছে সেতু। আর আমি আছি শর্মিলা, এত প্রেজেন্স কুয়াশে, আর শুনছেন ABC রেডিও FM 89.2।
প্রচন্ড মাথা ধরেছে, অনেকক্ষণ চেষ্টা করলাম মাথা ধরাকে পাত্তা না দিতে। অবহেলা কেউ সইতে পারে না, রোগও সইতে পারে না। রোগ যখন দেখে তাকে আমল দেয়া হচ্ছে না, অগ্রাহ্য করা হচ্ছে, তখন সে মন মেজাজ খারাপ করে চলে যায়। কিন্তু আমার ক্ষেত্রে তা হলো না, পাত্তা না পেয়ে মাথা ধরা আরো বাড়ল। একসময় লক্ষ্য করলাম মাথা ধরাটা মেরুদণ্ড বেয়ে নামার পরিকল্পনা করছে, তড়িৎ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমি একটা ফার্মেসিতে ঢুকে পড়লাম, 4টা প্যারাসিটামল কিনব, 2টো খেয়ে নেব আর 2টো ভবিষ্যতের জন্য পকেটে রেখে দেব। আমার অনেক দিনের অভ্যাস, যে কোনো দোকানে ঢোকার আগে দোকানের নাম পড়ি। মাঝে মধ্যে সুন্দর সুন্দর নাম চোখে পড়ে, বেশ মজা লাগে। একটা স্টেশনারি দোকানের নাম পেয়েছিলাম নীলাচল, আরেকটা রেস্টুরেন্টের নাম ঝালঝোল। সাধারণত দেখেছি সুন্দর নামের দোকানগুলি বেশি দিন চলে না। ঝালঝোলে 1 মাসের মধ্যে উঠে গেল, নতুন এক রেস্টুরেন্ট চালু হল, নাম দি নিউ মদিনা বিরিয়ানি অ্যান্ড কাবাব ঘর। সাইনবোর্ডে হাসি মুখি দাড়িওয়ালা ছাগলের ছবি। এই রেস্টুরেন্টটা বেশ চলছে। যে কথা বলছিলাম, ফার্মেসিতে ঢোকার আগে চট করে নাম পড়ে নিলাম, নতুন কোনো নাম না হলেও আধুনিক নাম, প্রেসক্রিপশন। আমার কাছে মনে হলো নামটা শুধু যে আধুনিক তাই নয়, বেশ জুৎসই নাম। প্রেসক্রিপশন মানেই তো ফার্মেসি। প্যারাসিটামলের দাম 4 টাকা। মাথা ধরা নামক অতি যন্ত্রণাদায়ক ব্যাধির জন্য বড়ই সস্তা চিকিৎসা। সেলসম্যানকে পানি দিতে বললাম, সে গ্লাসে করে পানি এনে দিল, 2টো ট্যাবলেট তখনই খেয়ে ফেললাম। ওষুধের দাম দিতে গিয়ে আমি হতভম্ব, মানিব্যাগ সঙ্গে নেই, পকেটমার হয়নি এটা জানি, বাসা থেকে মানিব্যাগ ছাড়াই বের হয়েছি। 2টো ট্যাবলেট গিলে না ফেললে ফ্রি দিয়ে দেওয়া যেত। আমি খুবই লজ্জার মধ্যে পড়লাম, কি বলবো বুঝতে পারছি না। সেলসম্যানও কেমন যেন তাকাচ্ছে। দোকানের মালিক মনে হয় দূর থেকে ব্যাপারটা লক্ষ্য করছিলেন। তিনি এগিয়ে এসে গম্ভীর মুখে বললেন, আপনি একটু আমার ঘরে আসবেন? 4টা টাকার জন্য কঠিন কথা শুনতে হবে কিনা বুঝতে পারছি না। আমি তার ঘরে ঢুকলাম এবং হরবর করে বললাম, ওষুধের দাম দিতে পারছি না, কাল ভোরে এসে আমি দিয়ে যাব। মালিক ভদ্রলোক বললেন, সামান্য 2টো ট্যাবলেটের দাম দিতে না পারায় আপনি এমন করছেন কেন? ভাই এক কাজ করুন, 2 পাতা ট্যাবলেট নিয়ে যান, এর দামও আপনাকে দিতে হবে না। আর শুনুন, আপনি আমার সামনে চেয়ারে বসুন, চা দিতে বলছি, গরম চা খান, মাথা ধরাটা কমবে। আমি ভদ্রলোকের ব্যবহারে মুগ্ধ হয়ে গেলাম। দিনকাল পাল্টে গেছে, প্রিয়জনদের কাছ থেকেই ভালো ব্যবহার পাওয়া যায় না, আর এই ভদ্রলোক নিতান্তই অপরিচিত একজন। আমি বললাম, আপনার নামটা জানতে পারি?
ভদ্রলোক বললেন,
অবশ্যই পারেন। আমার এমনই নাম যে একবার শুনলে আপনি কখনোই ভুলবেন না। আমার নাম কয়লা।
আমি অবাক হয়ে বললাম, কয়লা?
হ্যাঁ কয়লা, রসিকতা করছি না, আসলে আমার নাম কয়লা। জন্মের সময় গায়ের রং ছিল খুবই ফর্সা। আমার বাবা রহস্য করে বললেন, আমার ছেলে এমন কয়লার মতো কালো হলো, ব্যাপারটা কি? সেই থেকেই কয়লা, ঠাট্টা করে কয়লা ডাকতে ডাকতেই কয়লা। আর আমার ভালো নাম মোহাম্মদ সানোয়ার হোসেন।
সানোয়ার সাহেবের দিকে ভালো করে তাকালাম। ভদ্রলোকের গায়ের রঙে যে শুধু সুন্দর তাই না, দেখতেও সুন্দর। বয়স 40-এর মতো হবে, চুলে পাক ধরেছে, তার জন্য মনে হয় ভদ্রলোককে আরো সুন্দর লাগছে। কিছু মানুষ আছে যাদের পাকা চুলে বেশ মানায়।
আপনার মাথা ধরার অবস্থাটা কি?
এটা কমে এসছে। সানোয়ার সাহেব রহস্যময় গলায় বললেন,
এক মিনিটের জন্য একটু চোখটা বন্ধ করবেন?
কেন?
আপনার কপালে এবং চোখে একটা মলম লাগিয়ে দেব, বার্মিজ মলম, নাম টাইগার বাম। লাগাবার 3 মিনিটের মধ্যে মাথা ধরা একেবারে গায়েব।
আমি চোখ বন্ধ করলাম। ভদ্রলোক চোখের পাতায় এবং কপালে বাম ঘষে দিলেন, খুবই আরামদায়ক ম্যাসাজ। ম্যাসাজের কারণেই মনে হয় ব্যথা অর্ধেক কমে গেল।
3 মিনিট আপনি চোখ বন্ধ করে রাখবেন, খুলবেন না।
আমি চোখ বন্ধ করে বললাম, আপনার দোকানে মাথা ধরা নিয়ে যারা আসে তাদের সবার চোখে কি আপনি টাইগার বাম ঘষে দেন?
না দেই না, আপনি লেখক মানুষ, আপনার জন্য অন্য ব্যবস্থা।
ও আচ্ছা। চা চলে এলো, চায়ের সঙ্গে গরম সিঙ্গারা। আগুন গরম সিঙ্গারা সবসময় ভালো হয়, এটা মনে হলো আরো ভালো। চাটা সিঙ্গারার মতো ভালো না হলেও খারাপ না। লেখক হিসেবে মাঝে মধ্যে অপ্রত্যাশিত কিছু খাতির যত্ন পাই। বড় মাপের লেখকরা এ ধরনের খাতির যত্নে বিব্রত এবং বিরক্ত হন। যেহেতু আমি খুবই ছোট মাপের একজন, আমি খুশি হই। অবশ্য চেষ্টা থাকে খুশি চেপে রাখার। চা খেতে খেতে আমি ভদ্রলোকের বসার ঘর দেখলাম। তার ফার্মেসির নামে যেমন রুচির পরিচয় পাওয়া যায়, ঘর থেকেও পাওয়া যায়। সুন্দর করে সাজানো ঘর, মেঝেতে কার্পেট, চারদিকে নানান ধরনের ইনডোর প্ল্যান্ট রাখা। একটা প্ল্যান্টে আবার বোতামের মতো নীল ফুল ফুটেছে, অপূর্ব দেখাচ্ছে। ব্যবসায়ী মানুষের বসার ঘরে সাধারণত প্ল্যান্ট দেখা যায় না। ভদ্রলোকের টেবিলে দুটো বই, একটার নাম ডোমসডে অ্যান্ড লাইফ আফটার ডেথ, অন্যটার নাম পড়া যাচ্ছে না, সেটিও নিশ্চয়ই গল্প বা উপন্যাসের বই না, সিরিয়াস কোনো বই। দেয়ালে ভদ্রলোকের যুবক কালের ছবি, সাইকেল হেলান দিয়ে তোলা, ছোটে সিগারেট। সানোয়ার সাহেব বললেন,
আমার বাবার ছবি।
আচ্ছা, আমি ভাবলাম আপনার যুবক বয়সের ছবি হতে পারবে।
অনেকেই ভাবেন অফিস ঘরে নিজের ছবি টাঙিয়ে রাখবো, এত অহংকার আমার এখনো হয়নি।
আমি বললাম, আপনার বাবা অত্যন্ত সুপুরুষ ছিলেন, সিনেমার নায়কের মতো চেহারা। সানোয়ার সাহেব হাসতে হাসতে বললেন,
আমার বাবা জীবনের বেশিরভাগ সময় ব্যয় করেছেন ছবিতে ঢোকার কৌশল বের করতে গিয়ে। তিনি সকালবেলা এফডিসিতে ঢুকতেন, রাত 11-12টার সময় ফিরতেন, যেতেন খুবই সেজেগুজে। পরিচালকদের অ্যাসিস্ট্যান্টদের সিগারেট খাওয়াতেন, তাদের যে কোনো ফরমাশ নিমিশের মধ্যে করে দিতেন। এর বিনিময়ে হঠাৎ হঠাৎ পাসিং শটের সুযোগ পেতেন।
পাসিং শট মানে?
পাসিং শট হচ্ছে, ধরুন ছবির কোনো দৃশ্য হচ্ছে, নায়ক নায়িকা গল্প করছে, অনেক দূর দিয়ে একটা লোক হেঁটে গেল, মূল গল্পের সঙ্গে সেই লোকের কোনো সম্পর্ক নেই, লোকটা হেঁটে যাওয়ায় ফ্রেমটা ভরাট লাগবে। সেই লোকের শটটাকেই বলে পাসিং শট। ও আচ্ছা, পরিচালক বা প্রযোজকদের চোখে পড়ার প্রাণপণ প্রচেষ্টা একেবারে বিফলও গেল না। বাবা তাদের নজরে না পড়লেও একজন এক্সট্রা মেয়ের নজরে পড়লেন। এক্সট্রা মেয়ে মানে কি? নায়িকার অসংখ্য সখীরা, ওরাই হলো এক্সট্রা। নায়িকা যখন পানি তুলতে যায় তখন এরাও যায়। পানি তোলা পর্বে যে কোমর দোলানের নৃত্য হয় সেই নৃত্যে তারা অংশগ্রহণ করে। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। এক্সট্রা মেয়েটির সঙ্গে বাবার ঘনিষ্ঠতা অতি দ্রুত তুঙ্গ স্পর্শ করল। এবং এক শুভ দিনে বাবা তাকে বিয়ে করে ফেললেন। বাবার তখন সম্বলের মধ্যে আছে তার সুন্দর চেহারা এবং একটা হারকিউলিস সাইকেল। সাইকেলের চাকায় হেলান দেওয়া ছবিটা তো দেখতেই পাচ্ছেন, পাচ্ছেন না? পাচ্ছে। বাবার গল্প বলে আপনাকে মনে হয় খুব বোর করছি, কিছুক্ষণের মধ্যেই গল্প শেষ হবে। আমার গাড়ির ড্রাইভার চলে এসেছে, আপনি যেখানে যেতে চান আপনাকে নামিয়ে দিয়ে আসবে। গাড়ি লাগবে না ভাই, আমি খুব কাছেই থাকি, হেঁটে চলে যাব। হেঁটে আপনাকে যেতে দেওয়া হবে না, আপনাকে জোর করে হলেও গাড়িতে তুলে দেওয়া হবে। আমার বাবার সম্পদের মধ্যে ছিল একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল আর আমার এখন তিনটা গাড়ি। আমি গাড়িগুলো ডিসপ্লে করব না? আপনার তিনটা গাড়ি? এই মুহূর্তে অবশ্য দুটা, একটা বিক্রি করে দিয়েছি, তবে একটা লাক্সারি মাইক্রোবাস কিনবো বলে ভাবছি। আপনি ভাববেন না যে ছোট ওই ফার্মেসি থেকে এত আয় হয়, আমার অন্য ব্যবসা আছে। গুলশান এলাকায় একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, এক্সপোর্ট ইম্পোর্টের দালালি টাইপ কিছু কাজও করি, তবে আমি ব্যবসা শুরু করেছি ফার্মেসি দিয়ে। ও আচ্ছা, মূল গল্পটা শেষ করি, নিন সিগারেট খান। সিগারেট খেতে খেতে গল্প শুনুন, গল্পের শেষটা ইন্টারেস্টিং।
ABC Radio 89.2 FM.
Of music
and life
and entertainment.
FM 89.2. Your A to Z's at ABC.
Virtual presents Kuasha.
আমি সিগারেট ধরালাম, এর মধ্যে আবার চা আসলো। এবারের চা আরো ভালো। চায়ে চুমুক দিতে দিতে গল্প শুনছি। সানোয়ার সাহেবের গল্প বলার কায়দা ভালো, হরবর করে গল্প বলেন এবং মোক্ষম জায়গায় এসে দম নেন, তারপর আবার শুরু করেন। গল্পটা এমন ভাবে বলেন যাতে মনে হয় গল্পটার প্রতি তিনি কোনো আকর্ষণ বোধ করছেন না। নেহায়েত গল্প করতে হয় তাই করছেন, গল্পটা করতে না পারলেই তার ভালো লাগত। বাবা থাকতেন তার এক দুঃসম্পর্কের চাচার বাসায় খিলগা। যে চাচার বাসায় থাকতেন তার ছোট মেয়েকে তিনি বিয়ে করবেন এরকম ধারণা বাবা সম্ভবত নিয়েই রেখেছিলেন, নয়তো বাবা সে ধুরন্দর চাচা বাবাকে এতদিন পুষতেন না। হঠাৎ এক্সট্রা মেয়ে বিয়ে করে ফেলায় বাবা সেই চাচা তৎক্ষণাৎ বাবাকে বের করে দিলেন। নতুন বউ নিয়ে বাবা পড়লেন মহা বিপদে। এই আত্মীয়ের বাড়ি কয়েকদিন, সেই আত্মীয়ের বাড়ি কয়েকদিন, এইভাবেই দিন কাটাতে লাগলেন। ঢাকা শহরে যত আত্মীয় ছিল সব কাবার হয়ে গেল। বাবা ফিল্ম পাড়ায় কাজের চেষ্টা করতে লাগলেন, শো বিজনেসের সঙ্গে জড়িত কোনো কাজই তার আপত্তি নেই। ফ্লোর চার্ট দেওয়া, আর্টিস্টের মাথায় ছাতা ধরা, ম্যাডামের স্যান্ডেলে গিয়ে দেওয়া, সব কিছুতেই তিনি রাজি। প্রোডাকশন বয়ের কাজ গাধার খাটুনি, সেই তুলনায় বেতন নাম মাত্র। খাওয়াটা অবশ্য ফ্রি পাওয়া যায়, সামান্য চুরিরও সুযোগ আছে। বাবা অবশ্য সেই সুযোগ কখনোই নিতে পারেননি, কারণ মানুষ হিসেবে তিনি বোকা ছিলেন। বোকা মানুষরা সৎ হয় এটা জানেন তো আপনি? বোকাদের ভেতর চোর নেই বললেই হয়। এই মহাদুর্যোগে বাবার একটা ছেলে হয়ে গেল। ছেলের নাম রাখা হলো সানোয়ার হোসেন। বাবা আদর করে ছেলেকে ডাকলেন কয়লা বাবা। আপনি সেই কয়লা বাবা? জি। আপনারা তখন থাকতেন কোথায়? বাবা এফডিসির কাছেই এক বস্তিতে ঘর ভাড়া করেছিলেন, ঘরের ভাড়া নাম মাত্র। তবে সেই নাম মাত্র ভাড়ার টাকা জোগাড় করাও বাবার কাছে অসম্ভব ছিল। গল্পটার প্রায় শেষে চলে এসেছি, আরেকটা সিগারেট ধরান। সিগারেট শেষ হতে হতে গল্প শেষ হয়ে যাবে। আমি বললাম, আপনি ধীরে সুস্থে গল্প শেষ করুন, আমার এমন কোনো তাড়াহুড়ো নেই, তাছাড়া গল্পটা শুনতে ভালো লাগছে। সানোয়ার সাহেব হাসি মুখে গল্প শুরু করলেন। আমার জন্ম হয়েছিল এক ঈদের দিনের ভোরবেলায়। সেই কারণে বাবার ধারণা হয়েছিল তার ছেলে সৌভাগ্যবান, সে তার বাবার ভাগ্য বদল করে দেবে। সেরকম কিছু লক্ষণও দেখা গেল। আমি 7 দিন বয়স থেকে রোজগার শুরু করলাম। আমার চেয়ে অল্প বয়সে কেউ রোজগার করতে নেমেছে বলে আমি জানি না, গিনিজ রেকর্ড বুকে আমার নাম যা উচিত ছিল। 7 দিন বয়সে রোজগার মানে কি? কিরকম রোজগার? অভিনয় করে রোজগার। ফিল্ম লাইনে নবজাত শিশু প্রায় লাগে। নায়িকার বাচ্চা হয়েছে, সেই বাচ্চা চুরি হয়ে গেল, এ ধরনের গল্পে বাচ্চা লাগে। আমি হলাম সেই বাচ্চা। অভিনয় করার দরকার নেই, হাত পা নাড়াতে পারলেই হলো, চিৎকার করে কাঁদতে পারলেই হলো। 7 দিন বয়সে আমি প্রথম ছবি করতে নামলাম। ছবির নাম ডালিম কুমার, আমি সেই ডালিম কুমার। ইন্টারেস্টিং তো? হ্যাঁ, ইন্টারেস্টিং তো বটেই। আমার 2 নম্বর ছবির নাম কমলা সুন্দরী। 2 নম্বর ছবি করতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়লাম। শীতের রাতে শুটিং হচ্ছিল, দৃশ্যটা এরকম। জন্মের পর আমাকে একটা খলুইয়ে ভরে জঙ্গলে ফেলে আমার দুঃখিনী মা কাঁদতে কাঁদতে চলে গেছেন। আমি গলুইয়ে শুয়ে ঘুমাচ্ছি, বনের পশু পাখি আমাকে দেখে যাচ্ছে। এক সময় আমার ঘুম ভাঙল, আমি কাঁদতে শুরু করলাম। সেই দেশের রাজা আবার ঠিক তখনই মৃগয়ায় এসেছিলেন। তিনি আমার কান্না শব্দে আকৃষ্ট হয়ে আমাকে খলুই থেকে তুলে নিলেন। তিনি আমার কমলার মতো রূপ দেখে আমার নাম দিলেন কমলা সুন্দরী। এই ছবিতে আমি মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলাম, আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। কমলা সুন্দরী ছবিতে অভিনয় করতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়লাম। শীতের রাত, অনেকগুলো টেক নিতে হয়েছে। আমার গায়ে কোনো কাপড় ছিল না, বুকে ঠান্ডা বেঁধে গেল। জীবন মরণ সমস্যা। আমাকে হসপিটালে ভর্তি করাতে হলো। এর মধ্যে বস্তির বাড়ি ভাড়া বাকি পড়েছে। বাড়িওয়ালা সকাল সন্ধ্যা দুবেলা এসে শাসাচ্ছে। সাহিত্যের ভাষায় যাকে বলে ঘোর অমানিসা। তখন হঠাৎ আমার বাবার কপাল খুলে গেল। চিত্র জগতের একজন খুন হলেন। আমি বিস্মিত হয়ে বললাম, চিত্র জগতের একজন খুন হবার সঙ্গে আপনার বাবার কপাল খোলার ব্যাপারটা ঠিক ধরতে পারছি না। সানোয়ার সাহেব হাসি মুখে বললেন, ধরিয়ে দিচ্ছি, এমন কিছু জটিল ব্যাপার না। আপনি কি জানেন যে শাস্তি কেনা বেচা হয়? একজনের শাস্তি অন্যজন টাকার বিনিময়ে নিজের ঘাড়ে নিয়ে নেন, অপরাধীর শাস্তি হয় না। টাকা খেয়ে যে অপরাধ নিজের ঘাড়ে নিয়েছে তার শাস্তি হয়। আমি এখনো ঠিক বুঝতে পারছি না। আরো সহজ করে ব্যাখ্যা করি, ধরুন আপনি ক্লাসে পড়া পারেননি, শাস্তি হিসেবে আপনার গালে চড় দেবার কথা। সেই চর আপনার হয়ে অন্য কেউ খেলো, আপনার কিছুই হলো না, এরকম কি হয় নাকি? অবশ্যই হয়। শাস্তি কেনা বেচার মার্কেট আছে। আপনার যদি প্রচুর টাকা থাকে আপনি খুন করতে পারেন, নিজের হাতেই খুন করতে পারেন, আপনাকে তার জন্য শাস্তি পেতে হবে না, অন্য একজন আপনার হয়ে ফাঁসিতে ঝুলবে। আমি হতভম্ব হয়ে সানোয়ার সাহেবের দিকে তাকিয়ে রইলাম। তিনি সহজ গলায় বললেন, আমার বাবা ঠিক এই কাজটি করলেন। তিনি পুলিশের কাছে বললেন, খুন তিনি করেছেন, কিভাবে খুনটা করেছেন তার বিশদ বর্ণনাও দিলেন। তার কথা মতো যে ছুরিতে খুন করা হয়েছে সেই ছুরি বাবার বস্তির বাসার মুড়ি টিনের ভেতর থেকে বের হল। অন্যের অপরাধে তার বিচার শুরু হল। বিনিময়ে তিনি তার পরিবারের জন্য রেখে গেলেন 410,000 টাকা। আপনার বাবার কি শাস্তি হয়েছিল? উনার ফাঁসি হয়েছিল। ভাই, আমার গল্প শেষ। আপনার জন্য গাড়ি রেডি আছে, আপনাকে নিয়ে যাবে। আমি বিড়বিড় করে বললাম, আম সরি। সানোয়ার সাহেব আমার দিকে রাগী চোখে তাকালেন, মনে হলো তিনি হঠাৎ রেগে গেলেন। আবার সেই রাগ সামলে নিয়ে বললেন, বাবার মামলা ঘাড়ে 4 বছর ধরে চলেছে। বাবা যখন ফাঁসি হয় তখন আমার বয়স 5। ফাঁসির আগে আগে আমাকে কোলে নিয়ে মা বাবার সঙ্গে দেখা করতে গেলেন। বাবা আমাকে অনেক আদর করলেন। বাবার সম্পর্কে আমার কোনো স্মৃতি নেই, শুধু আদরটাই মনে পড়ে। আদর করতে করতে তিনি বলেছিলেন, কুটু কুটু, মুটু মুটু, ভুটু ভুটু। আমি চুপ করে আছি। গল্পের শেষটা এরকম নাটকীয় হবে ভাবতে পারিনি। ভদ্রলোকের সামনে বসে থাকতে তখন আর ভালো লাগছে না। কোনো ছুতায় উঠে যেতে পারলে ভালো হয়, কিন্তু তেমন কোনো ছুতাই পাচ্ছি না। সানোয়ার সাহেব বললেন, গল্পটা কেমন লাগলো আপনার? আমি প্রশ্ন জবাব দিলাম না, চুপ করে রইলাম। সানোয়ার সাহেব থেমে থেমে বললেন, আপনি গল্পকার মানুষ, ইন্টারেস্টিং গল্প আপনারাই তৈরি করেন। ছোট প্রাণ, ছোট কথা, ছোট ছোট দুঃখ কথা, এই টাইপের। আমার গল্পটা কি আপনাদের ছোট গল্পের থিওরিতে পড়ে? আমি বললাম, ভাই আজ উঠি, আরেকদিন এসে কথা বলবো। সানোয়ার সাহেব শান্ত গলায় বললেন, গল্প শেষ হবার পরেও কিছু কিছু বাকি থাকে, সেটাকে বলে পরিশিষ্ট। আমার গল্পটার একটা পরিশিষ্ট আছে, পরিশিষ্টটা শুনে যান। বলুন, শুনছি। আমার বাবা আসলে ছিলেন ভাগ্যবান মানুষ। সাধারণ মানুষের বেশিরভাগ স্বপ্নই অপূর্ণ থাকে, শুধু ভাগ্যবান মানুষের সব স্বপ্ন পূর্ণ হয়। বাবার সব স্বপ্ন পূর্ণ হয়েছিল, সেই অর্থে তিনি ভাগ্যবান। তিনি তার ছেলেকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন, ছেলে জীবনে প্রতিষ্ঠিত হবে। আমি প্রতিষ্ঠিত হয়েছি। তিনি নিজেকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন, সিনেমার নায়ক হবেন। তার বেলায় সেই স্বপ্ন পূর্ণ না হলেও তার স্ত্রীর মাধ্যমে সেই স্বপ্ন পূর্ণ হয়। আমার মা বেশ কটি ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেন। ও আচ্ছা, যার খুনের শাস্তি বাবা ঘাড়ে পেতে নিয়েছিলেন সেই লোকই মাকে এসব সুযোগ করে দেয়। মজার ব্যাপার হলো মা তাকেও বিয়ে করেন। নায়িকারা ছবির প্রডিউসারকে বিয়ে করেই থাকে, এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না, আপনি কি বলেন? সানোয়ার সাহেব উত্তরের আশায় আমার দিকে তাকিয়ে আছেন, আর আমি তাকিয়ে আছি হারকিউলিস সাইকেলে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা তার বাবার দিকে।
শাহাদাত হোসেন, নাম এখন জানাবো না, নাম জানাবো একদম শেষে, কিন্তু গল্পের প্রথম পর্বে যাবার আগে জানিয়ে দিচ্ছি কম রিচার্জ এবার হবে বেশি শেয়ারিং। এয়ারটেলে বন্ধুদের সাথে চলবে টেনশন ফ্রি আড্ডা সারাদিন সারাক্ষণ, কারণ 23 টাকা রিচার্জে পুরো 3 দিনের মেয়াদে 75 মিনিট টক টাইম এয়ারটেলে, 80 SMS আর 23 GB ইন্টারনেট, এবং 46 টাকা রিচার্জে পুরো 7 দিনের মেয়াদে 150 মিনিট টক টাইম এয়ারটেলে, 160 SMS আর 16 MB ইন্টারনেট। ব্যালেন্স জানতে হলে ডায়াল করতে হবে *778*2525# হ্যাশে। তাহলে চলুন আজকের মূল কাহিনীর, আজকে কুয়াশার কাহিনীর প্রথম পর্ব শুনবো এখন, তারপরে আবারও ফিরে আসছি। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশার সঙ্গে, আছি আমি শর্মি। চুপচাপ ধরনের ছেলে ফয়সাল, বন্ধু বলতে তেমন কেউই নেই, নিজেকে অন্য মানুষদের থেকে দূরে রাখতে পছন্দ করে সে। ফয়সালের সবচেয়ে ভালো বন্ধু হলো ঘুম। ও প্রায় 24 ঘন্টার মধ্যে 13-14 ঘন্টায় ঘুমিয়ে কাটায়। তবে ইদানিং একটা মেয়ে ওর নিয়মিতই খোঁজ খবর রাখছে, সময় অসময় ফোন করছে। ওকে তো ফোনে কথা বলতে একদমই ভালো লাগে না, তবে মেয়েটির বেলায় তা সম্পূর্ণ বিপরীত। আর ওর সাথে ইদানিং অনেক কিছু শেয়ার করা হয়, সারাদিনে কাউকে না বলা কথাগুলিও বলা হয় এই মেয়েটাকে। মেয়েটার নাম রামিসা। তবে মজার ব্যাপার হচ্ছে রামিসা ফয়সালের 1 বছরের সিনিয়র। সে যাই হোক, এটা নিয়ে ফয়সাল অথবা রামিসার কোনো মাথা ব্যথা নেই, সিনিয়র জুনিয়র ভেবে কি আর বন্ধুত্ব হয়? তবে রামিসা মেয়েটা একটু কেমন জানি, যখন যা ইচ্ছে করে বসে। মেয়েটি সত্যি অনেক সাহসী, আর তাই হয়তো ওকে অনেক ছেলেরা দারোগা বলেও ডাকে। কখনোই কোনো ছেলে ওকে শিক্ষা দিয়ে দিতে পারেনি, জট থাপ্পড় ওর কাছে এগুলো কোনো কিছুই না। ওকে প্রায় পাড়ার সব ছেলেই ভয় পায়। হঠাৎ ফয়সালের ফোন বেজে উঠল। ফয়সাল খুব ভালো করেই জানে এটা রামিসার ফোন, কারণ ঠিক এই সময় কথা হয় রামিসার সাথে। ঘড়িতে তখন সময় রাত 1:30।
হ্যালো
হ্যালো,
এই ফ্রি আছো?
ফ্রি তো আছি, তোমার ফোনে অপেক্ষা করছিলাম।
আচ্ছা, কানুন মানে কি তুমি কি জানো?
কেন, হঠাৎ কানুন আবার কি করলো?
কিছু না, আরে এমনি একটা স্বপ্ন দেখেছিলাম তো তাই।
কি স্বপ্ন?
শোনো তাহলে, কাল রাতে দেখলাম একজন সাদা কাপড় পরা মহিলা আমায় ধরে টানছে আর সাগরের দিকে নিয়ে যেতে চাইছে, কিন্তু আমি যাচ্ছিলাম না, তবু আমায় জোর করে টেনে নিয়ে যাচ্ছিল। আর কি কি জানি সব বলছিল কিচ্ছু বুঝিনি, তবে মনে আছে কানুন নিয়ে কিছু একটা বলছে।
আরে দুর্বোকা, এসব কিছুই না।
তবে আমি শুনেছি ভোর রাতে স্বপ্ন নাকি সত্যি হয়।
মানুষ সেটাই স্বপ্নে দেখে যেটা নিয়ে সে ভাবে। এসব নিয়ে চিন্তা করো না তো, এসব নিয়ে যত ভাববে তত এ ধরনের স্বপ্ন দেখতে থাকবে। মাথা থেকে একদম চিন্তা ভাবনা বাদ দাও। শোনো, এখন আমার কথা শোনো। আজ দেখলাম আকাশটা। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছো রামিসা? হ্যালো,
পরদিন বিকেলে ফয়সালের খুব ছাদে যেতে ইচ্ছে করলো, আর ও বাসায় থাকলে বেশিরভাগ সময় ছাদেই কাটায়। ফয়সালের খুব ভালো লাগে নীল আকাশ, আর সারাদিন ঘর থেকে বের হয়নি, সারাদিন পড়ে পড়ে ঘুমিয়েছে ফয়সাল। ওদের পেছনের বাড়িটার কাজ চলছে, 4তলা পর্যন্ত কাজ শেষ, 5তলার কাজ এখন চলছে, আর 3 দিকে গাছ আর গাছ। ওদের বাড়ি তিনতলা, যদিও পাঁচতলা ফাউন্ডেশন নেওয়া হয়েছে কিন্তু নানা ঝামেলার কারণে এখনো পাঁচতলা করা হয়নি। যাই হোক, ফয়সালের কাছে ওদের ছাদ ভালোই লাগে, ছাদে ওর কিছু গাছ আছে, সময় পেলে ওই গাছের কাছে চলে যায় ফয়সাল। ছাদে উঠে ফয়সাল গাছে পানি দিল, ওর কয়েকটি ফুল গাছে ফুলও ধরেছে। ফয়সাল গাছগুলোর শুকনো পাতাগুলো ছিঁড়ে দিল, গাছগুলো ভালোই বাড়তে শুরু করেছে। ওর ফোন সাথে থাকলে এক্ষুনি হয়তো বেশ কয়েকটা ছবি তুলে রাখবে ফুলগুলোর, ফুলগুলো আসলেই অনেক সুন্দর। না, ঘর থেকে ফয়সালের ফোনটা আনা দরকার। ফয়সাল চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতে ও দাঁড়ানো থেকে পড়ে গেল। তারপর ফয়সাল আর কিছুই জানে না। পরদিন সকালে যখন জ্ঞান ফিরে আসলো, সে তাকে তখন তার নিজের ঘরে আবিষ্কার করলো। বাবা মা দুজনেই পাশে বসা। সে উঠতে চাইতেই মাথায় ব্যথা অনুভব করলো। ও মাথায় হাত দিয়ে বুঝতে পারলো ও সব চুল কেটে ফেলা হয়েছে, মাথায় ব্যান্ডেজ করা হয়েছে।
থাক বাবা, শুয়ে থাক, আর উঠতে হবে না।
ওর মা ওকে উঠতে মানা করে দিল।
মাথাটা এত ব্যথা করছে কেন?
তোর মাথা ফেটে গিয়েছিল বাবা, পাঁচটা সেলাই দিতে হয়েছে।
কি হয়েছিল মা?
আশের বাড়িটার পাঁচতলা থেকে যখন বাঁশ খোলা হচ্ছিল তখন একটা বাঁশ খুলে তোর মাথায় পড়েছে। কেন যে ছাদে যেতে গেলি বাবা? যদি তোর একটা কিছু হয়ে যেত তাহলে আমরা কি করতাম বল?
ফয়সাল সবার ছোট, তাই হয়তো সবার আদরে লোক। ওর মাথা ফাটার কথা শুনে সব আত্মীয় স্বজন বিকেলের মধ্যেই হাজির হয়ে গেল। বড় ভাই, মামা, চাচা, ছোট কাকা, মামি, চাচি, সবাই সবাই ফয়সালকে ঘিরে ধরেছে। আর এসেই সবাই ফয়সালের সেবায় নিয়োজিত হয়ে গেল, কি লাগবে, কি খাবে, কি করবে ইত্যাদি ইত্যাদি। ফয়সালকে ঘিরে অনেক কিছু হয়ে যাচ্ছে কিন্তু এ নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। ও ঠিকই ওর মতো করে গল্পের বই পড়ছে। ফয়সালের প্রতিদিন বেশিরভাগ সময়ই কাটে গল্পের বই পড়ে। আর আজই বা বাদ যাবে কেন? ওকে দেখলে কেউই বলবে না ও অসুস্থ, ও তো দিব্যি ওর মতো করে আছে, মনে হচ্ছে কিছুই হয়নি। এদিকে সন্ধ্যা হয়ে গেলে মাগরিবের আজান পড়ছে, ঠিক এমন সময় ফয়সালের ফোন বেজে উঠছে। ফোনটা রিসিভ করলো, অনেকক্ষণ ধরে হ্যালো হ্যালো করলো কিন্তু ওপাশ থেকে কেউই কথা বলল না। তারপর ফয়সাল ফোনটা কেটে দেয়। তবে কেটে দেওয়ার সাথে সাথে ওই নাম্বার থেকে আবারও ফোন আসে। ও আবার কিছুক্ষণ হ্যালো হ্যালো বলল, তারপর অনেকক্ষণ প্রতিউত্তরে আসা অপেক্ষা করলো, তবে কোনো উত্তরই আসলো না। যাই হোক, ফোনটা রেখে দিল আর গল্পের বইয়ের দিকে আবারও মন দিল। গল্পটা পড়ে সে খুবই মজা পাচ্ছে। গল্পে রিমি নামে একটা মেয়ের খুব জ্বর হয়, তাই সে স্কুলেও যাচ্ছে না অনেকদিন। তার খবর নিতে স্কুল থেকে লোক পাঠানো হয়েছে, আর স্কুল থেকে এসেছে শওকত স্যার। শওকত স্যার রিমির ক্লাসের রসায়নের শিক্ষক, আর রিমির প্রিয় শিক্ষকও বটে। শওকত স্যার রিমির মা বাবার সাথে কথা বলে নাস্তাও খায়, এবং তারপর চলে যাবার আগে স্যার অনেক ভেবে বললেন রিমির সাথে একবার কথা বলা যাবে। ওর বাবা মা আপত্তি করলেন না। স্যার রিমির ঘরে ছুটতে রিমি লাফ দিয়ে শোয়া থেকে দাঁড়িয়ে যায় আর স্যার তাকে বসতে বলে, আর জিজ্ঞেস করলেন ওষুধ খাচ্ছে তো ঠিক মতন? রিমি হ্যাঁ সূচক মাথা নাড়ল। তবে শওকত স্যার বললেন তুমি তো দুদিন পরে এসে এসএসসি পরীক্ষা দিবে, আর এখন অসুস্থ হলে চলে বলো? রিমি কিছুই বলল না। তবে হঠাৎ করে কি মনে করে রিমি স্যারের চোখের দিকে তাকিয়ে বলল, স্যার আপনি আমার সাথে বৃষ্টিতে ভিজবেন? তবে সত্যি আমি ভালো হয়ে উঠব। এই জায়গা পড়তে পড়তে ফয়সালের হঠাৎ মনে হলো একটু আগে যে ফোনটা এসেছে তার নাম্বারটা একটু কেমন জানি, যা দেখেছে এমন তো কোনো নাম্বার হতেই পারে না। সে তাড়াতাড়ি ফোনে রিসিভ কলে গেল। এ কি, এখানে তো কোনো নম্বরই নেই, সব নম্বরই ডিলিট হয়ে গেছে, কিন্তু কিভাবে? ও ফোন তো ও ছাড়া আর কেউ ধরেনি, তবে এটা কিভাবে সম্ভব? পরের দিন ফাংশনের ভালোই কেটে গেল। তারপর সন্ধ্যা হয়ে মাগরিবের আজান পড়ছে, ঠিক তখনই ফয়সালের ফোনে আরেকটা ফোন আসে। সে আবারও হ্যালো হ্যালো বলে, তবে তার কোনো উত্তর আসে না। তারপর ফয়সাল ফোন কেটে দেয় আর তক্ষণে আজান শেষ হয়। তার পরপরে আবারও ফোন আসে, এখন সে লক্ষ্য করলো নাম্বারের দিকে। এ কি, এমন কোনো নাম্বার হয় নাকি? এমন 7-0 ফয়সাল এমন নাম্বারের আগে কখনো দেখেনি তো। সে কি আসলে সত্যি দেখছে? ফোনটা কেটে গেলে ততক্ষণে মাগরিবের আজানও শেষ। ওর মামাকে ডাকলো আর তাকে বললো,
এই মামা, মামা কিরে কিছু বলবি, একটু এদিকে আসো তো, দাঁড়া আসছি। আচ্ছা দেখো তো মামা, এরকম কি কোনো নাম্বার হয়? কই দেখি কেমন। আচ্ছা না ঠিক আছে, কাজ হয়ে গেছে, তোমার লাগবে না মামা, সরি।
ওকে, আজ ফয়সাল খুব তাড়াতাড়ি ঘুমোতে চলে গেল, তবে ঘুম আসছে না ফয়সাল। একবার ভাবলে রামেশাকে ফোন দেবে, তবে আজ সারাদিন অনেকবার ফোন দিয়েছে রামেশাকে, ও ফোন রিসিভ করেনি, এ জানে কি হয়েছে। থাক, এখন ভালো লাগছে না, তাই এখন আর ফোন দিল না রামেশাকে। আচ্ছা গান শুনলে মন্দ হয় না, ফ্রি সময় কাটানোর জন্য দুটো বুদ্ধি আছে ফয়সালের কাছে, একটা হচ্ছে বই পড়া আর অন্যটি হচ্ছে গান শোনা। অনেক সময় ধরে গান শুনলো, তারপরও ফয়সালের কেন জানি ঘুম পাচ্ছে না, হয়তো বা দুপুরে অনেক ঘুমানোর কারণে। এপাশ ওপাশ করতে করতে যখন ঘড়ি দেখলো, তখন ঘড়িতে সময় রাত দেড়টা। ঠিক সেই সময় ফয়সাল ফোন বেজে উঠল, হয়তো ফোন বেজে উঠে ফয়সাল খানিকটা ভয় পেয়েছিল। ফোন হাতে নিয়ে দেখলো রামেশা।
হ্যালো,
কেমন আছো?
এই তো ভালোই আছি, তুমি?
আছি, এই যা।
ওই দিন এভাবে ফোন কেটে দিলে যে, কি হয়েছিল? তেমন কিছু না মানে? তোমার চিৎকার শুনতে আমি ভয় পেয়ে গিয়েছিলাম।
আরে না, মানে মানে এমনি।
মানে মানে করছো কেন? তুমি কি কিছু লুকানোর চেষ্টা করছো?
ঠিক তা না, আসলে ওই দিন একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল।
শুনি, তোমার কি অদ্ভুত ঘটনা?
তোমার সাথে যখন কথা বলছিলাম, আমার হঠাৎ মনে হলো টয়লেটের কলে পানি পড়ছে, তাই আমি ভাবলাম হয়তো বা আমি ভুল করে ছেড়ে রেখে এসেছি। আমি যখন কলটা বন্ধ করে ফিরছিলাম, হঠাৎ আমার চোখ আটকে যায় টয়লেটের বেসিনের আয়নায়। এরপর আমি যা দেখলাম তা অবিশ্বাস্য।
কি দেখেছো?
আমি দেখলাম দুটো হাত আমার গলা চেপে ধরেছে, তখনই আমি গলায় ভীষণ ব্যথা অনুভব করলাম আর অনেক জোরে চিৎকার দিলাম। আমার কান থেকে ফোনটাও পড়ে গেল, আমি প্রাণপণে চেষ্টা করছিলাম হাত দুটোকে ছাড়াতে, কিন্তু আরো অবাক করার বিষয় হলো আমি হাত থেকে কিছুতে ধরতে পারছিলাম না, কিন্তু অনুভব করতে পারছিলাম। আমার মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। অনেকক্ষণ আমি চেষ্টা করলাম ছাড়াতে, তবে কিছুতেই পারছিলাম না। আয়নায় আমি হাত দুটোকে স্পষ্ট দেখেছি। শেষমেশ আমি অনেক জোরে একটা চিৎকার দিই, তারপর আমার আমার কিছুই মনে নেই। বাবা মা বললো আমাকে তার টয়লেটে পড়ে থাকতে দেখে বিছানায় নিয়ে আসে। আমার চিৎকারগুলো নাকি কারো কানেই পৌঁছেনি।
কি বলছো এসব, তাই নাকি?
তাহলে আর কি বলছি,
আর আজ সকালেও বিকেলে যে ফোন দিলাম তখন যে ধরলে না?
আমি তো বাসায় ছিলাম না, বাবা আমায় ডাক্তারের কাছে নিয়ে গেছিল, ফোনে চার্জ না থাকায় ফোন রেখে গেছিলাম বাসায়।
পরদিন ফয়সালের ঘুম থেকে উঠতে ভালোই দেরি হলো, আর হবে নাই বা কেন, কাল রাতে রামেশের সাথে কথা বলা শেষ করতে করতে রাত চারটা বেজে গেল। তবে ফয়সাল রামেশের অদ্ভুত ঘটনা নিয়ে বেশ চিন্তিত। রামেশের ঘটনার মতো আর কোনো ঘটনার সাথে পরিচিত বলে মনে হচ্ছে, কোন ঘটনা না, ফয়সাল কেন যেন কিছুই মনে করতে পারছে না। ও জানে ওকে আজ সন্ধ্যের ঠিক মাগরিবের আজানের সময় হয়তো কেউ একটি ফোন দেবে অদ্ভুত একটা নাম্বার থেকে, এবং ব্যাপারটা খুবই বিরক্তিকর। আচ্ছা একটা কাজ করা যেতে পারে, ঠিক ওই সময়টা ফোন অফ করে রাখলেই হয়। এদিকে সন্ধ্যা নেমে আসলো, ফয়সালের আর ফোন অফ করতে মনে নেই। এদিকে মাগরিবের আজান শুরু হতেই ওই অদ্ভুত নাম্বার থেকে ফোন আসলো, আর ও সাথে সাথে ফোন অফ করে দিল। এই বিষয়টা ফয়সালের ভালো লাগছে না, মাগরিবের আজানের সময় ফোন দেয় আর ধরলে কথা বলে না, আর নাম্বারটা দেখলেই তো ভয়ে গা শিউরে ওঠে। ফয়সাল ফোন খুললো এক ঘন্টা পরে, কারণ ওর বাবা ওকে ফোন দেবে আর ফোন বন্ধ পেলে টেনশন করবে। কিছু সময় পর ওই অদ্ভুত ফোন থেকে আবার কল আসলো, ও খেয়াল করলো তখন এশার আজান শুরু হয়েছে। ফয়সাল বুঝতে পারছে না ফোনটা রিসিভ করবে কি না, প্রথমবার ফোন বাজতে বাজতে কল কেটে গেল। ফয়সাল ফোন ধরল, তারপর আবার ফোন আসলো ওই নাম্বার থেকে। ফয়সাল এবার সাহস করে ফোনটা রিসিভ করল। ফয়সাল হ্যালো হ্যালো বললেও ওপাশ থেকে কোনো শব্দ শোনা যাচ্ছে না। ফয়সাল নিজে থেকে ফোনটা কাটল না, সে দেখতে চাচ্ছিল এরপর আর কি হয়। কলটা একসময় কেটে গেল। তবে ফয়সাল লক্ষ্য করল, ঠিক আজান শেষ হওয়ার মাত্রই ফোনটাও কেটে যায় এবং প্রত্যেকবার একই নাম্বার থেকে ফোন আসছে। ফয়সাল এবার বুঝে গেল, যদি শুধু আজানের সময় ফোন বন্ধ রাখে তাহলে হয়তো ওই নাম্বার থেকে আর ওকে ডিস্টার্ব করতে পারবে না। রাত তিনটার দিকে ফোনের শব্দে ফয়সালের ঘুম ভেঙে গেল। ইদানিং ফয়সাল খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। ফয়সাল ফোন হাতে নিয়ে দেখল, রামেশের ফোন। ফয়সাল ফোনটা ধরল না, ফোন বাড়তে বাড়তে কেটে গেল। এ কি, ওর ফোনে 61টা মিস কল, রামেশা তাহলে টানা ফোন নিয়ে যাচ্ছে। ফয়সাল মাঝে মাঝে এমন ঘুম দেয় যে পৃথিবীর সব কিছু সে ভুলে যায়। আবার রামেশের ফোন আসলো, ফয়সাল তাড়াতাড়ি ফোনটা রিসিভ করল।
কান্নাকাটি
করছো সেটা বোঝা যাচ্ছে। দেখো আমার কাছে লুকিয়ে লাভ নেই, কি হয়েছে বলে ফেলো।
আসলে আমি যখন রাতে টিভি রুমে বসে বসে টিভি দেখছিলাম, হঠাৎ চোখ পড়লো বারান্দায়, দেখলাম সাদা কাপড় পরা কেউ একজন দাঁড়িয়ে আছে। কাছে যেতে না যেতেই উধাও। তারপর আমি ভাবলাম হয়তো বা ভুল কিছু দেখেছি। তারপর আবার আমি টিভি রুমে আগের জায়গায় বসামাত্র ওই সাদা কাপড় পরা মহিলাটাকে আবার দেখতে পেলাম। আমি ভালো করে দেখার চেষ্টা করি, তবে সে উল্টা মুখ করে থাকায় মুখ দেখা যাচ্ছিল না। তারপর আমি আবার গেলাম, তবে এবারও কাউকে দেখলাম না। আমি তখন অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম বারান্দায়। যখন শিওর হলাম যে কিচ্ছু নেই, তখন দরজা থেকে তাক
পরদিন রামেশা ও রামেশার বাবা ডক্টর রহমানের কাছে গেল। মোটামুটি ভালোই ব্যস্ত সময় কাটাচ্ছে ডক্টর রহমান। রামেশা এসেছে শুনে তিনি ভেতরে আসতে বললেন।
কি খবর রামেশা, কেমন আছো?
জি আঙ্কেল, এখন কিছুটা ভালো।
কাল রাতের পর আর কোনো সমস্যা হয়নি তো?
না, তা হয়নি।
শোনো, গলার ভেতরের অংশের ক্ষতি হওয়ার কারণে মুখ দিয়ে রক্ত বের হয়। যেমন ধরো কেউ যদি অ্যাসিড জাতীয় কিছু খেয়ে ফেলে, আবার এমন কিছু খারও আছে যা খেলে এমন হয়। আচ্ছা তুমি কি এমন কিছু খেয়েছো?
আরে না না আঙ্কেল, আমি এসব কেন খেতে যাব?
না, এই ধরো ভুল করে স্যাবলন ট্যাবলন জাতীয় কিছু খেয়ে ফেললে হতে পারে না?
আঙ্কেল, ভুল করে খেলেও তো আমি খাওয়ার পর বুঝতে পারতাম, আমি আসলে এমন কিছুই খাইনি।
ওকে ওকে, এই নাও এই টেস্ট গুলো করে আসো, তারপর দেখছি।
রাতে আবার ফয়সালের সাথে কথা হলো রামেশার। রামেশা অনেক হাসি হাসি করছে, রামেশা অসুস্থ শরীর নিয়ে অনেক দুষ্টুমি করছে, অথচ রামেশাকে সামনে সামনে দেখে এমনটি কখনোই মনে হয় না। আসলেই ফয়সাল রামেশাকে দেখে কখনোই ভাবতে পারিনি যে রামেশা এত সুন্দর করে হাসতে পারবে। হঠাৎ ফোনটা কেটে গেল, বাসের ফোনের দিকে তাকিয়ে বুঝতে পারলো তার ফোন কোনো নেটওয়ার্ক পাচ্ছে না। নেটওয়ার্ক পাওয়ার জন্য ফসল ছাদেও গেল, কিন্তু কোনো কাজ হলো না। আজ রাতে আর রামিসার সঙ্গে কথা হলো না। পরদিন দুপুর 12টায় ডাক্তারের দেওয়া টেস্টগুলোর কাগজপত্র নিয়ে রামিসা ও রামিসার বাবা রিজভী সাহেব গেলেন ডক্টর রহমানের চেম্বারে। ডক্টর রহমান ওদের দেখে হাসি মুখে বলে উঠলেন,
আরে রিজভী সাহেব যে, আসেন আসেন, আমি আপনাদের কথাই ভাবছিলাম। তোমা রামিসা তুমি ভালো আছো তো?
জি আঙ্কেল, অনেক ভালো আছি।
দাও দাও তোমার রিপোর্ট গুলো দাও।
এই যে।
না তেমন কিছু তো বোঝা যাচ্ছে না, সবকিছুই স্বাভাবিকই আছে।
তাহলে?
আচ্ছা চিন্তা করো না, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি। আর রিজভী সাহেব শুনুন, আবার যদি এমন কিছু হয় তাহলে আমাকে সাথে সাথে জানাবেন, আর সব সময় ওর সাথে কাউকে না কাউকে রাখবেন, কখন কি হয় বলা যায় না।
সেই রাতে রামেশের সাথে তার চাচাতো বোন নিধি ঘুমাল। রামেশের চুপচাপ ঘুমের ভান করে পড়ে রইল। রামেশে বুঝতে পারলো ফয়সালের সাথে কথা না বললেই না। নিধি আরেকটু গভীর ঘুমে গেলেই ফয়সালকে ফোন দেবে, কিন্তু রামেশে ফোন দেওয়ার আগেই ফয়সালের কাছ থেকে ফোন এলো।
হ্যালো
হ্যালো, কেমন আছো?
ভালো আছি। আর আমি সবসময় ভালো থাকি, তুমি?
আমিও ভালো আছি।
আসলে ভালো থাকার জন্যই তো সব, তাই না?
ভালো থাকার জন্যই তো ভালোবাসা, ভালো থাকার জন্যই তো আমাদের এত ভাষাই হাসা।
ভালো কথা শিখেছ তো।
আচ্ছা যাই, বিড়াল হয়েছে?
হয়েছে। তোমার?
আমার তো অনেক আগেই হয়েছে।
আচ্ছা ডক্টরের কাছে গিয়েছিল?
গিয়েছিলাম তো দুপুরে।
তো কি বললো ডক্টর?
আরে ডাক্তার বলেছে আমার কোনো সমস্যাই নেই, তোমার কাছে চিন্তা করতে হবে না।
তাহলে কেন ওই দিন হঠাৎ এমন হলো সেটা নিয়ে কিছু বলেনি?
না। আচ্ছা হঠাৎ একটু বেশি ঠান্ডা লাগছে তাই না?
জানালা কি খুলে ঘুমিয়েছো নাকি?
কই না তো। আরে কেমন যেন একটা পটকা গন্ধ এখানে।
কি কেমন গন্ধ?
কেমন জানি মনে হচ্ছে কোনো কিছু পচা গন্ধ।
এত রাতে পচা গন্ধ?
নিধি, নিধি শরীর তো পুরো ঠান্ডা।
নিধিকে?
ও মাই গড, এই পচা গন্ধটা তো নিধির শরীর থেকে আসছে, এ তো মানুষের পচা গন্ধ।
কি বলছ এসব?
নিধি নিধি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও।
কি হয়েছে, কি হয়েছে রামিসা? হ্যালো হ্যালো,
কিছুক্ষণ পর ফয়সাল স্পষ্ট বুঝতে পারল 5.5 বছর আগে যা ঘটেছিল তা আবার হয়তো ঘটতে যাচ্ছে। হ্যাঁ আবার ফয়সাল সব বুঝতে পারছে, আর তার মূলেই রয়েছে জয়িতা। চলছে এফএম প্রেজেন্স কুয়াশা, এবিসি রেডিও এফএম 89.2 তে, সাথে আছে শারমিন এবং শুনছেন আজকে কুয়াশার মূল কাহিনী। এতক্ষণ শুনলেন আজকের গল্পের প্রথম পর্ব। প্রথম পর্বে আমরা দেখলাম যে ফয়সাল নামে একটি ছেলে, সে খুবই চুপচাপ ধরনের, তার বন্ধু বান্ধব বলতে তেমন কেউই নেই, সে মানুষজনদের থেকে একটু দূরে থাকতেই ভালোবাসে। তার একজন মেয়ে বন্ধু আছে যার নাম রামিসা, যার সঙ্গে সে মাঝে মাঝে রাতে কথা বলে। কিন্তু ফয়সালের লাইফে খুব অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। প্রায় আজানের সময়, মাগরিবের আজানের সময় তার কাছে একটি ফোন আসতে শুরু করলো, এবং অদ্ভুত একটি নাম্বার থেকে, এবং ডিজিট গুলো ভীষণই অদ্ভুত, সচরাচর আমাদের দেশে সেরকম নাম্বার ব্যবহারই হয় না। তাকে যে ফোন করছে সে ফোন করে কিছুই বলছে না, অর্থাৎ অপর প্রান্ত থেকে সে হ্যালো হ্যালো বলা সত্ত্বেও কোনো কথাই বলছে না। প্রথম দিকে এরকম হবার পরে সে ভয় চেটে মাগরিবের সময় আজানের সময় ফোন বন্ধ করে রেখে দিল। তারপরে দেখা গেল এশার আজান যখন হচ্ছে ঠিক সেই সময়ে আবার তাকে ফোন করা হয়েছে এবং একইভাবে একই ডিজিট থেকে এবং অপর প্রান্ত থেকে অ্যাজ ইউজুয়াল কেউ কথা বলছে না। এই ফাঁকে ফয়সাল একদিন ছাদে গিয়ে পাশে বাড়িতে কাজ চলছিল, মাথায় সেখান থেকে বাঁশ পড়ে তার মাথা ফেটে যায়। এদিকে তার যে বান্ধবীটা জামিসা তার সঙ্গে সে রাতের বেলা ফোনে কথা বলে, ফয়সালের সঙ্গে কথা বলতে বলতে সে একসময় ভয় পেয়ে যায়, চিৎকার করতে করতে ফোন রেখে দেয়। পরে যখন ফয়সালের সঙ্গে তার আবার কথা হয় তখন জানতে পারে যে জামিসা তার বাথরুমে দেখেছিল, বাথরুমের বেসিনের সামনে যে মিরর থাকে সেই মিরর থেকে দুটো হাত তার গলাকে পেতেছে এবং আরো একদিন সে ভয় পায়। তো অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে ফয়সাল এবং রামিসার জীবনে, দুজনে ভয় পাচ্ছে, দুজনের ভয় দুরকম। রামিসা একটি মেয়েকে দেখতে পাচ্ছে, একটি মেয়ের হাত দেখতে পাচ্ছে যে তাকে ক্ষতি করতে চাইছে বা তাকে হত্যা করতে চাইছে। আবার ফয়সালের ফোনে প্রতি রাতে ফোন আসছে যে তার সঙ্গে কথা বলছে না। সেই ফাঁকে শেষের দিকে আমরা একটা নাম জানতে পারলাম হঠাৎ করে, আর একটি নাম চলে আসলো গল্পের মধ্যে, সেটা হচ্ছে জয়িতা। কে এই জয়িতা? আমরা এখনো পর্যন্ত জয়িতার কোনো কিছুই দেখতে পাইনি এই পর্বে। দেখি আমরা পরের পর্বে গিয়ে জয়িতা নামে মেয়েটিকে এবং তার সঙ্গে কি সম্পর্ক রামিসা এবং ফয়সালের। তো ঠিক আছে, আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশে, চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, তারপর আবার ফিরে এসে কথা হচ্ছে, সঙ্গেই থাকবেন। আর আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, সাথে আছি আমি শর্মিন। আজ থেকে ঠিক 5.5 বছর আগে ফসলটি কেমন ছিল না, দুরন্ত বনে আর হৈহুল্লোড়ে কাটতো ফসলের প্রতিদিন। অনেক অনেক বন্ধু ছিল ফয়সালের যারা সব সময় মেতে থাকতো আড্ডায়। ফয়সাল, ফয়সালের মা বাবা আর ভাই, এই চারজনকে নিয়ে ফয়সালের পরিবার। ফয়সালের ভাই তখন ফয়সালদের সাথেই থাকত। ফয়সালের বাবা একটা বীমা অফিসে চাকরি করে। ফয়সাল সবার ছোট হয়, সবাই ফয়সালকে খুব ভালোবাসত আর ফয়সালের আবদারগুলিও পূরণ করবার চেষ্টা করত সবাই। ও কখনোই এক জায়গায় 2 মিনিটের বেশি থাকতে পারত না, এখান থেকে ওখানে ছুটোছুটি, এই কাজ সেই কাজ। ফয়সালের সবচেয়ে ভালো গুণ হল ফয়সাল খুব সহজেই সবার সাথে মিশে যেতে পারে, সে যতই ধনী অথবা গরিব হোক না কেন, তাই সবাই তাকে পছন্দ করে। হয়তোবা তাই ফয়সালের ছোটবেলা থেকেই অনেক বন্ধু, ও সবচেয়ে ভালো বন্ধু 7 জন যারা ছোট থেকে একসাথে বেড়ে উঠছে, একজনের ভালো মন্দে আরেকজন এগিয়ে গিয়েছে। মাহেদি, শাকিল, নয়ন, তনয়, রিয়ন, সাকিব, অপূর্ব আর ফয়সাল, ওরা সব সময় একসাথে থাকে। ফয়সালের 3টা কাজ ছিল, পড়াশোনা, আড্ডা আর খুব। যদিও ফয়সাল ঘুমাতে একটু বেশি ভালোবাসে আর এই ঘুমের জন্য ফয়সালকে অনেক বকা শুনতে হয়েছে, আর কতদিন যে ঘুমের জন্য প্রাইভেট কোচিং মিস করতে হয়েছে তার কোনো হিসেব নেই। অনেকদিন ঘুমাতে ঘুমাতে কলেজে লেটও করে ফেলতে ফয়সাল, তবে রেজাল্ট কিন্তু বরাবরের মতোই ভালো। তাই হয়তো ওকে খুব বেশি কেউ কিছু বলতো না, আবার বাবা মায়ের ছোট ছেলে বলেও কথা। একদিন ওরা সব বন্ধুরা মিলে চিন্তা করলো ওদের ইয়ার ফাইনাল পরীক্ষার পর ওরা এবার কক্সবাজার বেড়াতে যাবে। দেখতে দেখতে ওদের পরীক্ষাও শেষ হয়ে গেল। ওরা সব বন্ধুরা তাদের প্ল্যানের কথা তাদের বাবা মাকে জানালো, কিন্তু তারা রাজি হতে চাচ্ছিল না, এত দূরের পথ, তাও আবার 5-6 দিন। ফয়সাল প্রচন্ড জেদি ছেলে, ফয়সাল তো যাবেই, এদিকে ওর বাবা মাও ওকে একা ছাড়বে না। তাই ফয়সালের জিদ দেখে ফয়সালের মা ফয়সালের মামাকে ফোন দিয়ে সব কথা বলল আর ফয়সালের মামাও রাজি হয়ে গেল। ফয়সালের মামাই শেষ পর্যন্ত সব বন্ধুদের বাবা মাকে রাজি করাতে চেষ্টা করলো। তাতে যেটা হলো, সবার বাসা রাজি হলো না, তবে সাকিব, শাকিল আর রিয়নের বাবা মাকে রাজি করানো গেছে। ওরা চিন্তা করলো ওরা 4 জনই যাবে। ফয়সালের মামা যাওয়ায় 7-8 দিন থাকার পারমিশনও পেয়ে গেল ওরা। ওর মামাই সবকিছু ম্যানেজ করলো এবং হোটেলও ঠিক হয়ে গেল। সন্ধ্যার গাড়িতে ওরা 5-6 জন রওনা হলো। বাসে সবাই ঘুমিয়ে আছে, শুধু ওরা 4 জন গল্প করছে, কারণ ওদের রাত জেগে আড্ডা দেওয়ার অভ্যাস আছে। কিন্তু মামা ওদিকে ঘুমিয়ে পড়েছে।
দোস্ত, মামাও ঘুমায় পড়ছে, আমাদের ঘুমানো উচিত। দূর, ঘুমিয়ে সময় নষ্ট করে লাভ আছে বল? ভালোই তো আড্ডা জমেছে।
দোস্ত, দেখ ওই লোকটা কিভাবে ঘুমাচ্ছে। দেখ, তোদের ঘুম না আসলে ঘুমাইস না, আমাকে ঘুমাতে দে।
তাহলে ধুয়ে রাখছে কে? ঘুমা,
কাল উঠতে হবে দোস্ত, সবাই ঘুমিয়ে যা, নাহলে সকাল সকাল উঠতে পারবি না।
বাসে আমার ঘুম আসে না দোস্ত।
চেষ্টা করে দেখ, আসবে।
বাসে কারো শয়তানি করলো না, এটা ওটা নিয়ে কথা বাড়তেই থাকলো। সকাল 6টায় ফয়সালদের বাস পৌঁছলো কক্সবাজারের গ্রিন লাইট হোটেলে। সবাই হোটেলে এসেই দিল এক ঘুম। ফয়সাল বাসে বসে ঘুমিয়েছে, তার ফয়সালের শরীরে। অনেকক্ষণ সবাইকে ডাকাডাকি করে একা একসময় ঘুরতে বের হয়ে গেল। তবে যাবে কোথায় কিছুই তো চেনে না, তাই ভাবল ছাদে গেলে মন্দ হয় না। ফয়সাল মামার কাছে শুনেছে এই হোটেলের ছাদটা নাকি অনেক সুন্দর। ফয়সালের মামা এখানে আগেও এসেছে। ফয়সাল ছাদে চলে গেল। ছাদটা সত্যি অনেক সুন্দর, অনেক অনেক গাছ, লাল নীল অসম্ভব সুন্দর কিছু ফুল আছে এখানে। ফয়সাল ফুলগুলোর নামও জানে না, ফয়সাল আগে কখনই এমন সুন্দর ফুল দেখেনি। অর্থাৎ ফয়সাল লক্ষ্য করলো ছাদের এক কোনায় একটা মেয়ে। ফয়সাল কিছুটা অবাকই হলো, কারণ ঘড়িতে তখন সময় সকাল 7টা। এত সকালে একা একা একটা মেয়ে ছাদে। মেয়েটা অনেকক্ষণ ধরে এক দৃষ্টিতে দূর দিগন্তে তাকিয়ে আছে। ফয়সাল মেয়েটির কাছে গেল, তারপর মেয়েটাকে দেখে বলল,
এই যে শুনছেন, এই যে।
জি, আমাকে বলছেন?
হ্যাঁ, এখানে আপনি ছাড়া কেউ নেই, আমি আপনাকে বলছি।
জি বলুন।
এত সকালে যে কেউ ছাদে উঠে বসে থাকতে পারে তা আমার ধারণাতে ছিল না।
আমার আকাশ ভালো লাগে, তাই যখন তখন চলে আসি।
আমারও আকাশ দেখতে খুব ভালো লাগে।
আমার সকালের আকাশ আর সন্ধ্যার আকাশটা দেখতে খুব ভালো লাগে।
সকাল আর সন্ধ্যার আকাশ কেন?
কারণ সকালের আকাশ দেখলে মনটা শান্ত হয়ে যায়, আর সন্ধ্যার আকাশ সারাদিনের সব ক্লান্তি আর সব দুঃখ দূর করে দেয়।
বাহ, ভালো বলেছেন তো। আচ্ছা, কখন ছাদে এসেছেন?
আমি প্রতিদিন 7টায় ছাদে আসি, কিন্তু আজ বাবা তাড়াতাড়ি বের হওয়ায় আজ একটু আগেই চলে এসেছি।
আচ্ছা, কতদিন ধরে এই হোটেলে আছেন?
কেন,
এই যে প্রতিদিন আসেন বললেন।
ও, আমি প্রায় 1 সপ্তাহ ধরে আসি এই ছাদে।
আচ্ছা, আপনার নামই তো জানা হয়নি।
আমার নাম জয়িতা, অপর্ণা বিশ্বাস জয়িতা।
ও আচ্ছা, আমি ফয়সাল, শাহরিয়ার রহমান ফয়সাল।
আচ্ছা, কত নাম্বার উঠেছেন আপনি?
রুম নাম্বার 212। আপনি?
আমি রুম নাম্বার 107। অনেক রোদ উঠে গেছে, চলো নেমে যাই।
ঠিক আছে, চলুন।
জয়িতার সাথে ফয়সালের অনেক কথা হয়, ওর সাথে জয়িতার বেশ ভাব জমে গেছে। ফয়সাল বুঝতে পারলো জয়িতা মোটেও আর সব মেয়েদের মতন নয়, অত্যন্ত সহজ সরল আর চঞ্চল, আবার বেশ চুপচাপ হয়ে যায় হঠাৎ হঠাৎ। লাল নীল এই কোলাহলের মধ্যে কেমন যেন নিস্তব্ধ একটা মেয়ে। যাই হোক, মানুষের তো অনেক দুঃখ নিজের মধ্যে লুকিয়ে রাখলে তখন মানুষ এমন হয়ে যায়। এদিকে সবাই ঘুম থেকে উঠতে উঠতে দুপুরের খাবার সময় হয়ে গেল। ফয়সালের মামা সহ ওরা 9 জন খেয়ে দিয়ে বের হলো বিচে ঘুরতে। ওর মামা কিন্তু বেশ মজার মানুষ, সব বন্ধুর অনেক দুষ্টুমি করছে, ফয়সালের মামাও সবার সাথে দুষ্টুমিতে মেতে উঠছে, যেন ওর মামা ওদের বন্ধু। অনেকটাই সন্ধ্যা হয়ে আসছে, তবু ওরা সবাই সমুদ্রে গোসল করতে নেমে গেল। ফয়সাল আর তার বন্ধুরা পানির মধ্যে বেশ মজা করতে লাগলো। এদিকে সন্ধ্যা হয়ে গেল, তারপর সবাই হোটেলের দিকে রওনা হলো। যাবার পথে ফয়সাল দেখলো কিছুটা দূরে জয়িতা এক দৃষ্টিতে সূর্য ডোবা দেখছে। ফয়সাল জয়িতার দিকে যেতেই তাকে নয়ন ডাক দিল।
কিরে, ওইদিকে কই যাস?
তোরা হোটেলে যা, আমি আসছি।
কোনো সমস্যা আছে নাকি? আমি তোর সাথে যাব।
না না, তেমন কিছু না, তোমরা যাও, আমি 5 মিনিট পর আসছি।
ভিজে কাপড় নিয়ে বেশিক্ষণ থাকলে কিন্তু জ্বর আসতে পারে, তুই না হয় কাপড় পাল্টে আবার আসিস।
জাস্ট 5 মিনিট লাগবে, আমি যাব আর আসব।
ঠিক আছে, তাড়াতাড়ি আসিস, ফোনটা সাথে রাখিস।
ওকে মামা, তুমি চিন্তা করো না।
ফয়সাল ভেবেছিল জয়িতা কাছে, হাসতে হাসতে বুঝতে পারলো জয়িতা আসলে অনেক দূরে। ভেজা কাপড় নিয়ে ফয়সাল জয়িতার কাছে গেল, তখন জয়িতা এক দৃষ্টিতে সূর্য ডোবা দেখছে। ফয়সাল জয়িতার উদ্দেশ্যে বলল,
হ্যালো, এই জয়িতা, এই জয়িতা।
হ্যাঁ, ও আপনি?
হ্যাঁ আমি, কখন থেকে ডাকছি একবারও শুনেননি।
না মানে আকাশ দেখছিলাম। আচ্ছা দেখুন, সূর্য কিন্তু ডুবে গেছে, তারপরও কিন্তু কিছুটা আলো এখনো দেখা যাচ্ছে। দেখুন দেখুন, ওই আলোটা দেখতে, ওই আলোটা দেখতে আমার অসম্ভব ভালো লাগে।
আধো আলো আধো ছায়া, খারাপ না।
বাহ, ভালোই বলেছেন। আপনার কথা শুনে আমার বইয়ের কথা মনে পড়ে গেছে। গত বছর আমার একটা কবিতার বই বের হয়েছিল, যার নাম আধো আলো আধো ছায়া।
তাই নাকি? আপনি কবি? বা
না মানে টুকটাক লিখি আর কি।
এই নিয়ে কয়টা বই বের হয়েছে আপনার?
এ পর্যন্ত মোট তিনটা। প্রথমটা আলোর পৃথিবী, আর দ্বিতীয়টার নাম ছিল কালের কানন।
আচ্ছা, আকাশ বিষয়ক কোনো বই লেখেননি?
হ্যাঁ, আকাশ নিয়ে আমার অনেকগুলো কবিতা আছে, আর আলো পৃথিবী বইয়ের অর্ধেকটাই আমি লিখেছি আকাশ নিয়ে।
আচ্ছা, আপনি এখানে কার কার সাথে আসছেন?
বাবার সাথে।
আপনার মা আসেনি?
মাকে আমি দেখিনি। আমার জন্মের 2 বছর পর উনি পৃথিবী ছেড়ে চলে গেছেন।
ও, আই এম সরি।
না না, এখানে সরি বলার কিছু নেই।
আচ্ছা, সন্ধ্যে হয়ে গেল তো, চলুন হোটেলে যাবেন না?
হ্যাঁ চলুন, যাওয়া যাক।
চলুন।
রাতে ভালোই মজা হলো, সবাই বেশ জমিয়ে আড্ডা দিল। রিয়ান দারুণ গান গায়, সবাইকে এসে গান শোনালো। এবার সবাই মিলে মামাকে বললো একটা গান শোনাতে, আর মামাও না করলো না, মামা গান ধরলো। মামার গান শুনে তো সবাই অবাক, ফয়সালের মামা এত ভালো গান গায়। ফয়সাল মামার গান শুনে অবাক চোখে মামার দিকে তাকিয়ে বলল,
আরে মামা, তুমি এত সুন্দর গান করো আগে তো কখনো বলনি। ছোটবেলায় করতাম, এখন আর করা হয়ে ওঠে না।
মামা, আপনি কি কারো কাছে গান শিখেছিলেন?
সে তো অনেক আগের কথা, আমি তখন ক্লাস 5-এ পড়ি।
মামা, তখন কি গিটার ছিল?
আমাদের সময় হারমোনিয়াম ছাড়া কিছুই ছিল না, তবে তবলা ছিল। আমার তবলা বাজাতে বেশ ভালোও লাগতো, যদিও শিখতে আমার অনেক কষ্টই হয়েছিল।
তবলা বাজানো কি খুব কঠিন?
তা মন্দ না। মজার ব্যাপার হলো, আমার তবলার একটা সুর শিখতেই প্রায় 3 বছর লেগেছিল।
কি, 3 বছর?
হ্যাঁ মামা।
আড্ডা দিতে দিতে কখন যে রাত 4টা বেজে গেছে তা কেউ লক্ষ্যই করেনি। এদিকে ফয়সাল ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখে সকাল 6:30। ওর ঘড়িতে অ্যালার্ম দেওয়ার সময় দেখে সবাই হাঁ করে তাকিয়ে থাকলো। সাকিব বলল,
কি রে দোস্ত, এত সকালে উঠে কি করবি?
না কিছু না দোস্ত,
ব্যাপার তো কিছু একটা আছে বন্ধু, না বলতে চাইলে থাক।
তুই এত সকালে কি করবি, আমাদের বলবি না?
আরে ছাদে একটু হাঁটাহাঁটি করবো, আর তেমন কিছুই না।
এখন তোরা ঘুমাবি? রাত 9টা বাজে, খবর আছে কোনো? সকালে একটু সকালে দেখা যাবে, প্লিজ এখন সবাই ঘুমা।
সকাল 6:30 ফয়সালের ঘড়ি অ্যালার্ম বেজে উঠলো। ফয়সাল তাড়াহুড়ো করে উঠে ফ্রেশ হলো। 7টা বাজার আগে আগে ফয়সাল ছাদে গিয়ে হাজির। ফয়সাল দেখল জয়িতা ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে আছে, ঠিক আগের ভঙ্গিতেই এবং এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। ফয়সাল জয়িতার কাছে গিয়ে বলল,
গুড মর্নিং জয়িতা। জয়িতা?
হ্যাঁ।
গুড মর্নিং।
গুড মর্নিং।
এতক্ষণ ধরে যে ডাকছি, কোন দেশে ছিলেন আপনি?
না, একটু ভাবছিলাম, বাদ দেন।
ওকে বাদ। আচ্ছা, আপনি এত সকালে যে ছাদে আসেন, আপনার বাবা কিছু বলে না?
বাবা বের হয়ে গেলে আমি ছাদে আসি।
কখন বের হয় আর কখন আসে আপনার বাবা?
আব্বু সকাল 7টার আগে বের হয়ে যান, আর 7:00-8টার দিকে আবার ফিরে আসে।
আচ্ছা, বললেন না তো আপনার বাবা কি করেন?
বাবা ব্যবসা করেন। বাবার ব্যবসার কাজেই প্রায় ঢাকা থেকে এসে আমরা এখানে থাকি। বাবার সাথে ঘুরতে বেশ ভালো লাগে আমার।
আপনি কি পড়াশোনা করেন?
ইন্টার ফার্স্ট ইয়ারে। আপনি?
সত্যি? আমিও তো, আমরা তো তাহলে সেম ব্যাচের।
ও তাই নাকি, তাহলে তো ভালোই।
আচ্ছা, আমরা তো সমবয়সী, তাহলে তুমি করে বললি তো হয়, কি বলেন?
বলা যায়। এদিকে ফয়সাল আর জয়িতার গল্প বেড়েই চলেছে। ওই দিকে সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে ফয়সালকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেছিল। ফয়সাল ফোনটা পর্যন্ত সাথে নেয়নি। সকাল 9টা বেজে গেছে, অথচ ফয়সালের কোনো খোঁজ খবর নেই। তারপর খুঁজতে খুঁজতে ওরা যখন ছাদে পৌঁছলো, তখন দেখলো ওরা গল্প করছে। ওর বন্ধুরা দৌড়ে গিয়ে ফয়সালের কাছে গেল, তারপর খুব রাগ হয়ে পড়লো।
আরে তুই এখানে, আর আমরা সারা হোটেল তন্ন তন্ন করে খুঁজতেছি তোকে।
কি, আমাকে? কেন, আমি আবার কি করলাম?
তুমি যে এত সকালে একা বের হবা তা একবারও বলছো আমাদের?
তোরে ধরে মারা উচিত। তুই বের হয়েছিস ভালো কথা, তো বলে বের হবি তো নাকি?
আচ্ছা সরি বাবা, ভুল হয়ে গেছে, বাদ দে।
মামা কিন্তু প্রচুর রাগ করছে।
আচ্ছা উনি কে? ও আমার নতুন বন্ধু জয়িতা, আর জয়িতা ওর আমার বন্ধু।
হ্যালো,
তাড়াতাড়ি নিচে চল, মামা তোকে খুঁজতেছে।
ওকে বাই জয়িতা।
বাই,
তাড়াতাড়ি আসিস।
ফয়সালের সাথে প্রায় প্রতিদিনই কথা হয় জয়িতা। জয়িতা সবার সাথে খুব একটা কথা বলে না, বেশিরভাগ সময় সে চুপচাপ থাকে। তবে ফয়সালকে পেয়ে জয়িতা যেন অন্যরকম হয়ে গেল। ফয়সালের সাথে প্রায় সারা দিন কথা বলতো জয়িতা, তবে বন্ধুরাই ব্যাপারটাকে কেন জানি কিছুতেই মেনে নিতে পারছিল না। সাকিব তাই একটা সময় বলেই ফেলল,
আচ্ছা তুই কি ওই মেয়ে প্রেমে পড়েছিস?
কার? জয়িতার কথা বলছিস?
হ্যাঁ।
না তেমন কিছু না, উই আর জাস্ট গুড ফ্রেন্ডস।
দেখ দোস, সত্যি বলতেছি ওই মেয়েটারে কিন্তু আমার সুবিধা মনে হইতেছে না।
এখানে সুবিধা অসুবিধা কি আছে?
শোন, মেয়েটা কিন্তু হিন্দু।
তোর এত মাথা ঘামাতে হবে না, আর আমরা জাস্ট ভালো বন্ধু।
দেখিস এটা নিয়ে যেন পরে অনেক সমস্যা না হয়।
কি সব উল্টাপাল্টা কথা বলছিস, তুই চুপ থাকবি প্লিজ?
আমার কিন্তু মেয়েটাকে ভালো মনে হচ্ছে না, তোর যা ইচ্ছা তাই কর, আর দেখলেই বোঝা যায়।
কি বোঝা যায় শুনি।
তোকে বলছি ওই মেয়ের সাথে মেশার দরকার নাই, যদি মিশিস এর ফল কিন্তু ভালো হবে না।
কি খারাপ হবে বল? এই তোরা কি শুরু করছিস, মামা আসতেছে থাম।
সাকিব আর সব বন্ধুরা ভাবছে ফয়সাল ভুল পথে যাচ্ছে, আর এই মেয়ের পাল্লা থেকে ফয়সালকে দূরে রাখতে হবে। তাই সবাই মিলে একটা প্ল্যান করলো। ফয়সালের মামার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ফয়সাল ও বন্ধুদের রেখে জয়িতাকে নিয়েই ঘুরছে। এদিকে সব বন্ধুরা মিলে একটা প্ল্যান বের করলো জয়িতাকে তাড়ানোর জন্য। ফয়সালের থাকতো দ্বিতীয় তলায়, আর এদিকে জয়িতাদের রুম ছিল ঠিক ওদের নিচের তলায়। এবং ওদের প্ল্যান অনুযায়ী রাত দুটার দিকে জয়িতা যে রুমে থাকে সেই রুমের জানালার পাশে চলে গেল সাকিব আর সাকিব। ওরা দুজনেই ছিল ভূতের মতো পোশাক পরা। যখনই জয়িতা ঘুমানোর জন্য লাইট অফ করে দিল তখনই সাকিব আর সাকিব এসে দাঁড়ালো জয়িতার জানালায়, আর দুজনে একসাথে বলতে লাগলো,
তুই কাল সকালের মধ্যেই হোটেল ছেড়ে চলে যাবি, এটা আমার আদেশ।
কি চাও তোমরা?
যদি না যাস তবে তোর মৃত্যু সুনিশ্চিত।
কেন 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 যাবো এখান থেকে কেন?
জয়িতা ছিল অনেক ভীতু মেয়ে, তাই জয়িতা অজ্ঞান হয়ে যায়। যদিও সাকিব ও সাকিব জয়িতাকে ভয় দেখিয়ে বেশ মজাই পেয়েছে। পরদিন প্রতিদিনের মতো সকাল সকাল ছাদে বসে আছে ফয়সাল, তবে জয়িতা আর আজ এলো না। কি হয়েছে জয়িতা? ও তো সকালে আকাশ না দেখে থাকতেই পারে না। ফয়সাল ঠিক করলো জয়িতার রুমে গিয়ে ওকে দেখে আসবে। ও আগে কখনোই জয়িতার রুমে যায়নি। জয়িতা কি হোটেল ছেড়ে চলে গেল নাকি? নানা ধরনের কথা মাথায় আসছে ফয়সালের। তারপর সে জয়িতার রুমের দিকে চলে গেল। অনেকক্ষণ 117 নম্বর রুম নক করার পর জয়িতা দরজা খুলল। জয়িতাকে দেখি ফয়সাল বলল,
আজ ছাদে গেলে না যে, তুমি কি অসুস্থ?
জ্বর এসছে।
কেন, কাল তো ভালো ছিলে, হঠাৎ আবার জ্বর কেন?
জানি না, তবে কাল রাতে একটা ভূত দেখলাম, যারা আমায় বলছিল তুই এই হোটেল ছেড়ে চলে যা, তুই চলে যা না হয় বাঁচবি না।
আরে ওটা হয়তো তোমার দেখার ভুল, ভূত বলতে কিছু হয় নাকি?
শোনো, তুমি যদি দেখতে তাহলে তুমি ঠিকই বুঝতে, আমি তোমাকে পৌঁছাতে পারবো না। আমি আমি কি দেখেছি?
ধুর, টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে।
এদিকে দেখতে দেখতে 6 দিন হয়ে গেল। মামা বলেছে পরশুদিন টিকিট কিনে আনবে আর সন্ধ্যার গাড়িতে রওনা হবে। জয়িতা অসুস্থ তাই সকালে আর ফয়সাল বের হয়নি। জয়িতা তার কিছু কবিতা ফয়সালকে দিয়েছিল, ওগুলোই পড়ে শেষ করলো ফয়সাল। দুপুরেও কেন জানি বের হতে ইচ্ছে হচ্ছিল না, তাই দুপুরে খুব ঘুমালো, লম্বা একটা ঘুম। হঠাৎ হইচুই আর শব্দে ফয়সালের ঘুম ভেঙে যায়। নিচ থেকে হইচুই শব্দ আসছে, চোখে ঘুম এখনো কাটেনি, তবু হইচুই শুনে সে নিচে নেমে এল। কি ব্যাপার, এত মানুষ কেন? ভিড় ছেলে সামনে যেতে দেখে জয়িতা। হ্যাঁ, জয়িতাই তো নিচে পড়ে আছে। ফয়সাল দেখে বিশ্বাসই করতে পারছে না, জয়িতার মুখ দিয়ে রক্ত বেয়ে পড়ছে। ফয়সাল সামনে রিয়নকে দেখতে পেল, ফয়সাল হতভম্বের মতো জিজ্ঞেস করলো,
কি হয়েছে জয়িতার মুখে এত রক্ত কেন?
জয়িতা সুইসাইড করেছে।
কি কিসব আবোল তাবোল বলছিস?
সত্যি জয়িতা আর নেই।
না, তুই মিথ্যে বলছিস, এ হতে পারে না।
চলছে অ্যাপেল প্রেজেন্টস কুয়াশা। এতক্ষণ শুনছিলেন কুয়াশার আজকের গল্পের দ্বিতীয় পর্ব, এবং এই দ্বিতীয় পর্বে আমরা দেখলাম ফয়সাল চলে গেছে পেছনের এক ঘটনায়, যেখানে জয়িতা নামে একটি মেয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল কক্সবাজারে, যেখানে ফয়সাল গিয়েছিল তার বন্ধু বান্ধবের সঙ্গে এবং সঙ্গে ছিল তাদের মামা। তারা বেড়াতে গিয়েছিল, সেখানে সেই হোটেলের ছাদে জয়িতার সঙ্গে তার আলাপ হয় এবং আস্তে আস্তে বন্ধুত্ব হয়। এবং ফয়সালের সঙ্গে জয়িতার এই বন্ধুত্বে তাদের সঙ্গে তার যারা আরো যারা বন্ধু ছিল তারা খুব জেলাস ফিল করতে থাকে, তাদের ভালো লাগে না বিষয়টা। এবং একটা পর্যায়ে তারা বন্ধুর ষড়যন্ত্র আটে যে জয়িতাকে কিছু একটা করতে হবে, ফয়সালের কাছ থেকে দূরে সরাতে হবে। তাই ফয়সালের বন্ধু সাকিব এবং শাকিল দুজনে মিলে প্ল্যান করে যে জয়িতাকে তারা রাতের বেলা ভয় দেখাবে, আর যাতে জয়িতা তাড়াতাড়ি হোটেল ছেড়ে চলে যায়। এবং যেমন বলা তেমন কাজ, তারা সত্যিই জয়িতাকে ভয় দেখালো এবং তারা সাকসেসফুল হলো, কারণ জয়িতা ভীষণ ভয় পেয়ে যায় এবং তার রীতিমতো সে অসুস্থ হয়ে যায়। এবং পরের দিন যখন সে ছাদে না যায়, ফয়সাল তার কাছে গিয়ে দেখতে পায় যে জয়িতা খুব জ্বরে অসুস্থ। তাই পরে আরো ছাদে যাওয়া হয় না এবং ফয়সালদের ফিরে আসার দিনও ঠিক হয়ে যায়, তাদের বাসের টিকিট কাটা হয়েছে। তেমনি একটা সময় খুব হইচে শব্দ শুনে ফয়সাল নিচে গিয়ে দেখে জয়িতা পড়ে আছে এবং জয়িতার মুখ একেবারে রক্তে ভেসে যাচ্ছে। এবং ফয়সাল জানতে চায় তার বন্ধুদের কাছে এবং একজনের কাছ থেকে শুনতে পারে জয়িতা আত্মহত্যা করেছে। হঠাৎ জয়িতা আত্মহত্যা করতে গেল কেন, কোনোভাবেই ফয়সাল বুঝতে পারে না আসলে কি জয়িতা আত্মহত্যা করেছে, সেটা আমরা সবই জানবো এর পরের পর্ব অর্থাৎ শেষ পর্ব থেকে। চলছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, সঙ্গে আছি আমি শারমিন। এবং তৃতীয় পর্ব বা শেষ পর্ব যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি ছোট্ট করে, এয়ারটেলে 23 টাকা রিচার্জে 75 মিনিট টকটাইম, এয়ারটেলে 80টি SMS আর 23 MB ইন্টারনেট। জয়িতা 6 দিনে ফয়সালের অনেক ভালো বন্ধু হয়ে উঠেছিল। ফয়সাল বিশ্বাসই করতে পারছে না যে সকালবেলা যে মানুষটাকে দেখেছে, কথা বলেছে, সেই মানুষটা এখন আর নেই। সবাই মিলে সিদ্ধান্ত নিল কাল সকালের বাসেই সবাই বাড়ি চলে যাবে। এরপর সবাই বাড়ি ফিরে যে যার মতো ব্যস্ত হয়ে গেল। 2-3 দিন ফয়সালের মন খারাপ থাকলেও তারপর সব আবার আগের মতো ঠিক হয়ে গেল। ফয়সাল আবার আড্ডা দিচ্ছে, সবার সাথে ঘুরছে ফিরছে, ভালোই চলছে সব। এর মধ্যে হঠাৎ করে সাকিব একদিন অসুস্থ হয়ে গেল। সাকিবের নাকি প্রচন্ড জ্বর, তাই সব বন্ধুরা সাকিবকে দেখতে সাকিবের বাসায় গেল।
কেমন আছিস? ভালো না দোষ, জ্বর কত এখন? 160 ডিগ্রি। কবে জ্বর আসলো?
গতকাল রাতে।
কি রে, তুই কি বৃষ্টিতে ভিজেছিস নাকি? সাথে কে ছিল তোর বলতো?
না রে, বৃষ্টিতে ভিজিনি।
তবে হঠাৎ জ্বর বাঁধালি কি করে?
কাল রাতে আমি একটা জিনিস দেখেছি।
কি দেখলি? নিশ্চয়ই ভূত।
আমি দেখলাম সাদা কাপড় পরা একটা মেয়ে আমার জানালার দিকে তাকিয়ে আছে। কি ভয়ঙ্কর চেহারা! আমায় কি কি বলল আমি কিছুই বুঝিনি দোষ। একবার মনে হয় একটা কবিতার মতো কিছু একটা বলল, তবে যাওয়ার আগে বলল, চলে যা চলে যা, না হয় তুই বাঁচবি না।
আরে ধুর, এসব তোর কল্পনা ছাড়া কিছুই না। ভূত বলতে কিছু হয় নাকি?
সত্যি বলছি, বিশ্বাস কর। আর মেয়েটা দেখতে জয়িতার মতো।
কি তুই পাগল হয়েছিস? ও কিভাবে আসবে?
আমি কিভাবে বলবো?
থাক, এসব নিয়ে না ভেবে এখন ঘুমা, আমরা যাই।
তাহলে কাল একবার আসিস।
আচ্ছা ঠিক আছে, আসবো। না
পরদিন সকালে সাকিবের লাশ তার ঘরে পাওয়া গেল। ফয়সাল খবর শোনা মাত্র দৌড়ে গেল সাকিবদের বাড়ি। গিয়ে দেখলো সাকিবের ঘরে সাকিবের লাশ পড়ে আছে। মেঝেতে চারপাশে অনেক রক্ত ছড়িয়ে আছে। মনে হচ্ছে ওকে কেউ জবাই করে হত্যা করেছে। ওরা কেউ বুঝতে পারলো না কি করে এটা হলো। তবে অবাক করা বিষয় হচ্ছে সাকিবের পোস্টমর্টমের রিপোর্টে বলছে তার শরীরে কোনো কাটার চিহ্ন মাত্র নেই। এই ঘটনা ঘটলো জয়িতা মারা যাবার ঠিক 41 দিনের মাথায়। সব বন্ধুরাই অনেক মন মরা। তারপর সবাই পরদিন গেল সাকিবের বাড়ি সাকিবের মাকে সান্ত্বনা দিতে। সাকিবদের বাড়ি থেকে বের হয়ে শাকিল কাউকে কিছু না বলেই এক দৌড়ে পালালো। কেউই বুঝতে পারলো না কি হলো শাকিলের। যাই হোক, সন্ধ্যা হয়ে গেল, তাই বাসায় যেতে হবে। রাত 10টার দিকে রিয়ার ফোন দিল ফয়সালকে।
হ্যালো
হ্যালো
দোস্ত, শাকিলের তো অবস্থা খুবই খারাপ।
কেন, কি হয়েছে?
ওনাকে সাকিবদের বাড়িতে জয়িতাকে দেখেছে।
কি? আরে এটা হয় নাকি?
আরে শোন, জয়িতা নাকি হাসতে হাসতে ওকে কি যেন বলেছে।
কি বলিস, আমরা শুনলাম না, শুধু ওই শুনলো।
শাকিল তো তাই বললো। এক কাজ কর, কাল সকালে শাকিলের বাড়ি যাই।
আমি 8টায় ওর পাশে থাকব। ওকে
ওকে,
গুড নাইট।
পরদিন সকাল 8টায় কয়েকটা কথা মতো চলে গেল শাকিলের বাড়িতে। বাড়ির সামনে গিয়ে অনেক অবাক হলো, এত মানুষ কেন? পুলিশের একটা ভ্যান এসেছে। ফয়সাল দৌড়ে গেল শাকিলের বাড়ির ভেতরে। ফয়সাল গিয়ে দেখো তার আগে তার অনেক বন্ধুরা এখানে গিয়ে হাজির হয়েছে। ফয়সাল কিছু জিজ্ঞেস করার আগে দেখলো শাকিলের ঘরে পড়ে আছে একটা লাশ, সাদা কাপড় দিয়ে থাকা। শাকিলের রুমে পুলিশ কাউকেই ঢুকতে দিচ্ছে না। তবে ডাইনিং রুম থেকে দেখা যাচ্ছে সব, চারপাশে রক্ত, এত রক্ত, একটা গরু জবাই দিলে কেমন হয় সেরকম। ফয়সালের আর বুঝতে বাকি রইল না যে এটা শাকিলের লাশ। চোখ দিয়ে পানি পড়তে লাগে ফয়সাল। পুলিশ লাশ নিয়ে গেল, এদিকে সব বন্ধুরা চুপ। বাড়ি থেকে বের হয়ে রিয়নকে ফয়সাল জিজ্ঞেস করল,
কিভাবে কি হয়েছে শাকিলের?
জানি না, আমি এসেই দেখেছি অবস্থা। তবে ও কাল রাতে কিছু বলতে চেয়েছিল, তবে বলেনি, বলেছিল সকালে বলতে।
আচ্ছা বুঝলাম না, তুই কাল বলি শাকিল জয়িতাকে দেখলো, আর সাকিব তো বলেছিল ও জয়িতার মতো কাউকে দেখেছিল। জয়িতাও বেঁচে নেই আর ওরা দুজনও বেঁচে নেই। আচ্ছা এটা কি হচ্ছে?
সকাল 6টার সময় ফয়সালদের দরজা নক করলো রিয়ন। ফয়সালের মা দরজা খুলে দিল। তারপর রিয়ন ফয়সালের ঘরে চলে গেল। ফয়সালকে ডেকে উঠালো।
ফয়সাল, এই ফয়সাল ওঠ, জরুরি কথা আছে।
আরে এত সকালে কেন, পরে বলিস, এখন ঘুমোতে দে প্লিজ।
এখন না বললে হয়তো তোকে আর কোনোদিনও বলতে পারবো না।
ধুর, আচ্ছা ঠিক আছে বল।
জয়িতা আসলে সুইসাইড করেনি, ওকে এক ধরনের হত্যা করা হয়েছে।
কি কি বলছিস, তোর মাথা ঠিক আছে?
আসলে জয়িতা আমাদের কারণেই মারা গেছে।
আমাদের কারণে মানে?
তোর সাথে জয়িতার সম্পর্ক আমরা মেনে নিতে পারিনি, আর আমাদের সব সময় মনে হয়েছিল ওই মেয়েটার কারণে তুই অনেক সমস্যায় পড়বি। তাই আমরা চেয়েছিলাম ওই মেয়ে যেন তোর থেকে অন্তত দূরে সরে যায়। আর তাই আমরা বুদ্ধি করলাম, মেয়েটা যেহেতু ভীতু, ওকে যদি ভয় দেখাই তাহলে মেয়েটা ওই হোটেল থেকে চলে যাবে। আমরা প্রথম দিন যখন ভয় দেখাই মেয়েটি খুব ভয় পায়। পরদিন আমি মেয়েটার কাছে গিয়ে বলি, তুই সন্ধ্যা 6টায় ওকে ছাদে যেতে বলেছিস। আমরা এই সুযোগে ছাদে সবাই ভূত সেজে লুকিয়ে থাকি। ও চলে এলো মাগরিবের আজানের সময়। তার কিছুক্ষণ পর আমরা সবাই বেরিয়ে আসি। তখন আমরা অনেকভাবে ওকে ভয় দেখাচ্ছিলাম, তবে ও পেছনে যাচ্ছিল আর আমরা ওর দিকে আস্তে আস্তে এগুচ্ছিলাম। ওই মেয়েটা অনেকবার বলছিল, কাছে এসো না, কাছে এসো না, কাছে এসো না, আমি পড়ে যাব, আমি পড়ে যাব।
তবে আমরা বুঝতেই পারিনি ও ছাদের খুব কিনারায় চলে গিয়েছিল। এক সময় আমরা সবকিছু বুঝে ওঠার আগেই জয়িতা পড়ে গেল নিচে। বিশ্বাস কর, বিশ্বাস কর, আমরা ওকে মারতে চাইনি, ওকে মারতে চাইনি, শুধু ভয় দেখাতে চেয়েছিলাম। আমরা মনে করেছিলাম রেলিং এর ওপর দিয়ে পড়া সম্ভব না, আমরা ভাবতেই পারিনি। ভাবিনি কি হয়ে গেল কি তোরা, আমার বিশ্বাস হচ্ছে না তোরা আমার বন্ধু। কাল রাতে ওই মেয়েটাকে স্বপ্নে দেখলাম, আমাকে একটা সাগরের দিকে টেনে নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু আমি না যেতে চাচ্ছি না। ওই মেয়েটা আমাকে বারবার জোর করে টেনে নিয়ে যাচ্ছে, ও কি জানি বলছিল বোঝা যাচ্ছিল না। স্বপ্নটা ভাঙতেই তোকে ফোন দিয়েছিলাম, এবার মনে হয় আমার পালা দোস্ত, দোস্তি আমাকে বাঁচা প্লিজ। ছি 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 তোরা, আমরা বুঝিনি দোস্ত, আর সব প্ল্যান ওই সাকিবের, আমার কি দোষ বল, তুই যা এখান থেকে যা প্লিজ দোস্ত, তুই আমাকে বাঁচা, আমি কি করব, যখন প্ল্যান করো তখন মনে থাকে না, আমরা বুঝতে পারিনি। আচ্ছা চল সবার সাথে কথা বলি।
পরদিনও ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায় ফয়সালের। ফয়সাল স্বপ্নে দেখল জয়িতা একটা নদীর তীরে বসে আছে, আর তখনই জয়িতা ফয়সালের কাছে আসল, তারপর বলল, তোমার বন্ধুরা, তোমার বন্ধুরা আমি বাঁচতে দিল না ফয়সাল, আমিও আমি তোমার বন্ধুদের বাঁচতে দিব না, সবাইকে শেষ করে দিব সবাইকে।
ওরা ওরা বুঝতে পারেনি, ওদের মাফ করে দাও।
আচ্ছা বলো আমি কি দোষ করেছিলাম, আমিও তো বাঁচতে চেয়েছিলাম, আমিও তোমার ভালো বন্ধু হতে চেয়েছিলাম, আমিও ফয়সাল, আমিও আমি যেহেতু তোমার ভালো বন্ধু হয়ে তোমাদের সাথে থাকতে পারিনি, তো কাউকে আমি তোমাদের ভালো বন্ধু হয়ে থাকতে দিব না, কাউকেই না।
ওরা ভুল করেছে, ওরা আসলে এটা হোক তা কখনোই চায়নি, যা হয়েছে সবই ভুল করে হয়েছে।
না আমিও আমিও তো চাইনি এমন হোক, তবুও তো হলো, আমি তোমার সব সব বন্ধুদের মেরে ফেলবো, কাউকে বাঁচতে দিব না, কাউকেই না, আমি তোমার বন্ধুরে বাঁচতে পারিনি, আর অন্য কেউ তোমার বন্ধুরে বাঁচতে পারবে না।
পরের দিনই রিয়ন মারা গেল ঠিক একইভাবে, ফয়সালের বেস্ট ফ্রেন্ড সবাইকেই মেরে ফেলল জয়িতা। একটা ভুলে যেন ফয়সালের কাছের সব বন্ধুগুলোকে হারাতে হলো মাত্র 5 মাসের মধ্যে। ফয়সাল তার প্রিয় মানুষগুলো লাশ দেখতে দেখতে পাথর হয়ে গেছে। এরপর থেকে ফয়সালের আর কোনো বন্ধু নেই। ফয়সাল একাই প্রায় 5 বছর পার করে এসেছে, কিন্তু 5.5 বছর পর যখন আবার আরেকজন ভালো বন্ধু হলো, ঠিক তখনই এই টেলিফোন। এখন কি ওর সাথেও এই নির্মম ঘটনাটি ঘটবে? সত্যি জীবন থেকে যদি কিছু মুহূর্ত পেন্সিলের দাগের মতো মুছে ফেলা যেত তাহলে ভালোই হতো, তাহলে হয়তো জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে উঠত। রিল লাইফ হোটেলের মাত্র 6 দিনের ফল ফয়সালকে এখনো বয়ে বেড়াতে হচ্ছে। তবে কি ফয়সালের আজীবন বন্ধু ছাড়াই বেঁচে থাকতে হবে? হয়তোবা, হয়তোবা এই পৃথিবীতে এর চেয়ে বড় শাস্তি আর হয় না। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, তাদের নামগুলো জানিয়ে দেবো এখন। ফয়সালের চরিত্রে অভিনয় করেছেন শান্ত, রামিসা ছিলেন মৌ, ফয়সালের মায়ের চরিত্রে ছিলেন মিনু, এবং ডক্টর রহমানের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু। সাকিবের চরিত্রে আপনার সাকিবের চরিত্রে উজ্জ্বল, রিয়নের চরিত্রে অভিনয় করেছেন সুদীপ, মামা লোবান, এবং জয়িতার চরিত্রে অভিনয় করেছেন নীলাঞ্জনা। এত শেষ হয়ে গেল আজকে কুয়াশার গল্প। আর শেষ করবার আগে বা বিদায় নেবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি, কম রিচার্জ এবার হবে বেশি শেয়ারিং। এয়ারটেলের বন্ধুদের সাথে চলবে টেনশন ফ্রি আড্ডা সারাদিন সারাক্ষণ, কারণ 23 টাকা রিচার্জে পুরো 3 দিনের মেয়াদে 75 মিনিট টকটাইম এয়ারটেলে, 80টি SMS আর 23 MB ইন্টারনেট, এবং 46 টাকা রিচার্জে পুরো 7 দিনের মেয়াদে 150 মিনিট টকটাইম এয়ারটেলে, 160টি SMS আর 16 MB ইন্টারনেট। ব্যালেন্স জানতে হলে ডায়াল করুন *778*2525#। তো আজকের কুয়াশার আয়োজন এখানে শেষ করবো। এতক্ষণ ছিলেন আপনি এয়ারটেল প্রেজেন্স কুয়াশার শারমিনের সাথে। আবার কথা হবে আগামী সপ্তাহে একই সময় এয়ারটেল প্রেজেন্স কুয়াশা। সেই পর্যন্ত খুব ভালো থাকবেন, শুভরাত্রি।
FM.